by Airtel.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি করিতে, সময় রাত 12:04 এবং সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত, এবং সেই সাথে রেডিও ফুর্তির আজকে জন্মদিন, এবং সেই জন্মদিনে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, এবং আপনারা আমাদের সাথে 7 বছর ধরে ছিলেন এবং এখনো আছেন, সেজন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি আপনাদের সাথে নিয়েই আমরা সামনের দিনগুলোতে আরো বহুদূর এগিয়ে যাব। যাই হোক, আমরা শুরু করলাম ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং আজকের এপিসোডটি আমি শুরুতেই বলেছিলাম, মানে বেশ কিছুক্ষণ আগে থেকেই বলছিলাম যে অনেক বেশি স্পেশাল, আপনাদের পছন্দের সব মানুষগুলোকে আপনারা খুঁজে পাবেন। তার আগে আমরা এখন বলবো না, কিন্তু কিছু কিছু গলা শুনবো যারা হচ্ছে ফুর্তির এই বার্থডেতে শুভেচ্ছা জানাবেন। আমরা একটু কিছু গলা শুনি।
হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি এন্ড হ্যালো লিসনার্স,
হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি,
হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি, ইয়েস।
ওকে, সো আমরা শুনলাম, আমরা প্রথম ঘটনায় যাব, এবং একটু আগে আমরা কেক কেটেছি, এবং সেই কেক কাটার সঙ্গে ছিলেন আপনাদের অনেক পছন্দের দুজন অভিনেতা এবং অভিনেত্রী। প্রথমজন হচ্ছেন অনন্ত জলিল এবং আরেকজন হচ্ছেন বর্ষা। তারা একটা ঘটনা এখন শেয়ার করবেন, আমরা তার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আর তার আগে বলে দেই যে আপনারা যদি এই এপিসোডটি আনফরচুনেটলি মিস করে ফেলেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে, এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড আপনাকে দেওয়া হচ্ছে, এপিসোড অপশন দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি শুনতে চান বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং ভূত এফএম টিউন কোডটাও কিন্তু আপনি এখন ইচ্ছা করলেই ডাউনলোড আপনি আপনার টিউন করে ফেলতে পারেন। আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, দ্য কোড নাম্বার ইজ 92125। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়, এবং শুরুতেই এখন যে ঘটনা বলছেন তিনি হচ্ছেন অনন্ত জলিল এবং বর্ষা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন যে আপনারা আসলে ইমাজিন করতে পারবেন না যে কে তিনি। আমি আসলে প্রথমে রেডিও তো আসলে দেখা যায় না, দেখা গেলে আরো ভালো হতো, আমাকে নামটা বলে দিতে হচ্ছে। তিনি হচ্ছেন বর্ষা, যাকে আপনারা সবসময় বড় পর্দায় দেখে থাকেন, তার এখন ছোট্ট রেডিওর মধ্যে, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় অনন্ত জলিল। আমি নামটা পরে বললাম, এবং আপনাদের এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছি, এই মুহূর্তে ফিল করতে পারছি। বড় পর্দায় যেরকম বড়ভাবে দেখতে পারেন, সেরকম বড় পরিসরে আপনাদের দেখাতে পাচ্ছি না, ছোট্ট রেডিওর মধ্যে শুনতে পাচ্ছেন এবং ইমাজিন করতে পাচ্ছেন নিশ্চয়ই। তো একদম ভিন্নভাবে আমরা আজকে আপনাদের তাদেরকে উপস্থাপন করব। আমি শুরুতে জানতে চাইবো বর্ষা আপনার কাছে, যে আপনার জীবনে কখনো কোনোদিন ভয় পেয়েছেন কিনা, বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, খুব ভয়ঙ্কর কিছু, খুব বেশি ভয় পেয়েছিলেন?
আসলে এরকম তো অনেক হয়েছে, ইদানিং খুব একটা ভয় পাই না, কারণ আমি ভূতকে ভয় পাই, মানে ভূত আমি বিশ্বাস করি না, বাট আমি ভয় পাই, মানে এরকম একটা কথা। আমি যদি কোনো হরর মুভি দেখি, আমি এত ভয় পাই পাশ থেকে মরণকে টেনে ধরি, যে না যেও না এখনই ভূত আসবে, এরকম একটা অবস্থা। বাট হ্যাঁ, আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমার কারণ জিন বলতে কিছু আছে, এটা সবাই বিলিভ করে, আমিও করি। আমার সাথে জিন ছিল যখন আমি ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, লাইক যখন প্রাইমারিতে পড়তাম, তখন আমি ক্লাস করতে করতে আমার জ্ঞান হারিয়ে পড়ে যেতাম, পরে জ্ঞান ফিরে দেখে আমি বাড়িতে, আমি এখানে আসলাম কি করে, আমাকে সবাই বলতো যে তুমি তো ক্লাস করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছো, এই জন্য তোমাকে বাসায় নিয়ে এসেছে, এই আর কি। এরকম অনেকেই অনেক হতো, আবার রাতের বেলায় আমি শুয়ে থাকতাম, দেখা যেত যে আমার চারপাশে দু একটা পয়সা থাকতো বা গোলাপ ফুলের সেন্ট পেতাম এরকম। বাট যখন সত্যি কথা, এটা আসলেই এখন থেকে ওর সাথে আমার রিলেশনটা শুরু হলো, ঠিক তখন থেকেই জিনটা চলে গেল। আমার মনে হয় এত পড়েছে, এটা আগে হলে ভালো ছিল।
আচ্ছা, আমরা অনন্ত জলিল আপনার কাছে যেটা জানতে চাই, সেটা হচ্ছে যে যে প্রশ্নটা আসলে কখনো যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়নি সেরকম একটা কোয়েশ্চেন, যে অনেক অ্যাকশন ফিল্ম আমরা দেখছি, রোমান্টিক সিকোয়েন্সে আমরা দেখছি আপনাকে, কিন্তু কোনোদিন এরকম কোনো প্ল্যান আছে কিনা যে হরর কোনো ফিল্ম বানাবেন এরকম কিছু একটা?
গাইস দিস ইজ অনন্তা, হরর মুভি কিন্তু অ্যাকশন মুভি, হরর মুভিতে প্রচুর অ্যাকশন থাকে, নাহলে হরর মুভির নামই হবে না। হয়তো এখানে দেখা যায় যে অনন্তর মুভিতে অনন্ত নিজে অ্যাকশন করে, ওইখানে দেখা যাচ্ছে হরর অ্যাকশন করছে ভূত।
যদি যদি এরকম সত্যি হয় তাহলে আপনার আসলে কোন চরিত্রটা করা উচিত, মানে ইচ্ছা, মানে এরকম যে ড্রাকুলা টাইপের কিছু একটা, নাকি আপনি আসলে একটা মানে মানুষের রোলই প্লে করতে চান, কোনটা?
আসলে হরর মুভি করা বাংলাদেশে একটু ডিফিকাল্ট, কারণ এটার খুব এক্সপিরিয়েন্স ডিরেক্টর দরকার, এবং লাইটিংটা খুব ভালো, লাইটের যারা অভিজ্ঞ লাইটম্যান আছে তাদেরকে দরকার,
সিনেমাটোগ্রাফার,
কারণ হচ্ছে তারপরে যারা হচ্ছে ক্যামেরায় থাকবেন তাদেরও খুব বড় এক্সপিরিয়েন্স দরকার। মানে হরর মুভি বানানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, যেটা আপনি অসাধ্যকে সাধ্য করে ফেলেছেন আপনার একটা অনুষ্ঠান দিয়ে, সবাই খুব এক্সাইটেড আপনার অনুষ্ঠানে, আমরাও জানি। সেটা একটা অসাধ্যকর ব্যাপার যেটা বাংলাদেশে আপনি যেটা করেছেন, সেটা হচ্ছে আপনার সুন্দর ভয়েস দিয়ে বা সবার ইন্টারভিউ দিয়ে। বাট হরর মুভি ইজ নট ইজি টু মেক অ্যাকচুয়ালি। তবে আমি এইটুকু বলতে পারি যে হয়তো 100% আমার মুভিতে হরর না থাকলেও আপনার এই অনুষ্ঠানের জন্য হলো কিছু অংশ কোনো একটা ছবিতে আমি করার চেষ্টা করব।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আমরা জানি যে মানে ভূত এফএম দেশের গন্ডি পেরিয়েও, বাংলা মানে বাংলাদেশের গন্ডি পেরিয়েও বিশ্বের বিভিন্ন দেশে শোনে, এবং আমরা আমরা রেগুলারই কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ প্লে করি, কোনোটা আসে আমেরিকা থেকে, কোনোটা আসে হয়তো ইউরোপ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এরকম পাকিস্তান থেকে আসছে। তো আপনাদের এই যে পৃথিবীব্যাপী যে মানে ভূত এফএম এর লিসনার, তাদের জন্য যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ একটু বলবেন।
ভূত আসলে ইন্টারেস্টিং, আর যখন মানুষ ভয় পায় তখন ইন্টারেস্ট তো হারিয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তো যাই হোক, ভূত একটা বড় ব্যাপার। আপনারা যারা ভূতের অডিয়েন্স আছেন সারা পৃথিবীতেই, দেশের সহ এবং পৃথিবীতে যারাই অডিয়েন্স আছেন, তারা অবশ্যই জানেন যে ভূত আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা ছোটবেলা শুনতাম, ছোটবেলা শুনতাম কি, আমাদেরকেও বলতো যদি ঘুম না আসতাম বা বলতো এই ভূত আসবে ঘুমাও, ভূত আসলে। আজকে রেডিও ফুর্তি খুব সাকসেসফুল একটা অনুষ্ঠান ভূত, এটা আসলে ছোটবেলা থেকেই সবাই শুনে আসছে, এখনো যারা ছোট তারাও শুনে আসছে, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে ভূত। তাই ভূতের যারা অডিয়েন্স তারা অবশ্যই নিজেরা ভূত না, তারা শুধু অডিয়েন্স, আমরাও ভূতের অডিয়েন্স। শুধু এটাই বলবো, একটা এনজয় করার মতো প্রোগ্রাম, এবং উই আর হ্যাপি, এবং সবার উদ্দেশ্যে বলবো প্লিজ গাইজ এনজয় উইথ ভূত।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিছু?
আমি তো আগেই বলেছি বিশ্বাস করি না, বাট ভয় পাই। যেটা বলবো, যারা আছেন তাদের সবাইকে বলছি কেউ থেমে যাবেন না, অবশ্যই ভূত এফএম এর সাথেই থাকবেন। আর ভূতটা আসলে মনের ভেতরে ভয়টা করলেই ভয়, কেউ ভয় করবেন না, কারণ ভূত বলতে আসলে কোনো কিছুই নেই। তবে জিন পরি বলতে কিছু আছে, ছেলেরা সাবধান পরি থেকে, মেয়েরা সাবধান জিন থেকে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ,
ইউ ওয়েলকাম।
আচ্ছা, আমরা তো অনন্ত জলিল এবং বর্ষার ঘটনা শুনলাম, এবার আমরা যার ঘটনা শুনব, তিনি যদি না থাকতেন তাহলে কি হতো? আসলে বেসিক্যালি এমন একজন মানুষের কাছে আমরা এখন যাব যার কাছে আমি শিখেছি যে কিভাবে এখন যে মাইক্রোফোনে কথা বলছি সেই মাইক্রোফোনের সামনে কিভাবে কথা বলতে হয়। তিনি হচ্ছেন আমাদের গ্রেট অপু ভাই, এবং অপু ভাই এখানে আছেন। অপু ভাই আজকে আপনাদের সাথে এখন, অপু ভাই
রাসেল ভাই, এই আপনার বাড়াবাড়ি, বড়ই বাড়াবাড়ি, কারণ আমি মানে
আজকে জন্মদিন। তো
ফার্স্ট অফ অল প্রথমে যেটা বলতে হয় সবাইকে, মানে হ্যাপি বার্থডে টু রাসেল ভাই, ইউ, মি,
একদম
এখানে আসনা আছে, সাব্বির আছে, সো মাসুম, সো হ্যাপি বার্থডে টু এভরিওয়ান, রেডি ফর দি বার্থডে। এন্ড আমার এখনো মানে প্রত্যেক বছরই মনে হয় এটা, আজকে আমার মনে পড়ছে ঠিক 21 সেপ্টেম্বর সকাল
7:00
অন এয়ার গিয়েছিলাম,
কথা ছিল
ফিডব্যাকের একটি গান। তো প্রথমে উই হ্যাভ ডিসাইডেড যে টেলিফোনে ফিস ফিস সেটা প্লে করবো মাসুদ রহমানের সাথে, পরে আমরা ডিসাইড করলাম এটা না ফিডব্যাক মৌসুমি দিয়ে শুরু করবো, কারণ আমার প্রডিউসার তখন ছিল আরাফাত, আরাফাত কাজী, দ্য গাই হু রিক্রুটেড মি অ্যাকচুয়ালি। সো আরাফাত সারা রাত সারা দিন ধরে আমরা এইটারই প্ল্যান করছিলাম, মানে গত এক দেড় মাস ধরে, যে 21 তারিখে সকাল 7:00 শোটা শুরু হবে কিভাবে, বাকি শোর কোনো প্ল্যান ছিল না, অনলি প্ল্যান ওয়াজ শুরুটা হবে কিভাবে। আই রিমেম্বার যে প্রথম এন্ট্রিটা দেওয়ার পরে আমি তো অনেক শিখেছিলাম, যখন শেষ করলাম এন্ট্রিটা আমরা অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পুরো অফিস খালি ছিল তখন, কেউ আসেনি, আমি আর আরাফাত আমি ইমোশনাল হয়ে অশ্রু বিসর্জন দিয়েছিলাম।
এখানে আসনা আছে, মাসুম আছে এবং রাসেল ভাই, অপু, সবাই আছে। তো সবাইকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা রেডিও ফুর্তির তরফ থেকে এবং রেডিও ফুর্তির তরফ থেকে সব অডিয়েন্সদেরকে। আর হচ্ছে গিয়ে হ্যাঁ রাসেল ভাই, আনফরচুনেটলি আমি আপনার ফার্স্ট প্রোডিউসার ছিলাম, সো সেই গুড ওল্ড ডেজ
একদম আমার সবকিছু মনে পড়ছে এখন, একদম
আমারও অনেক কিছু সবকিছু একসাথে মনে পড়ছে। সো ইটস আ প্লেজার টু বি হিয়ার। আর কি বলবো, মানে ভূত এফ এম প্রায় শোনা হয়, খুবই ইন্টারেস্টিং একটা শো। আর হচ্ছে গিয়ে মানে প্রত্যেক শুক্রবার রাতেই হচ্ছে গিয়ে চেষ্টা করি শোনার আর কি, যখন যেখানে থাকি আর কি।
বাহ, আমরা একটু আগে আমি বলছিলাম আসনার সামনাসামনি বলছিলাম বলে হয়তো মনে করছিল যে এমনি বলছি, বাট এখন সবার সামনে বলছি যে আমার অনেক পছন্দের একজন আর যে আসনা, এবং তিনিও আমাদের সঙ্গে এখন আছেন, আমরা প্রথমে তার কাছ থেকে কিছু কথা শুনি।
থ্যাংক ইউ রাসেল ভাই। এন্ড অ্যাকচুয়ালি যখন আমাকে রূপু ভাই গতকালকে ফোন করেছিল যে আসনার রেডিও ফুর্তি বার্থডে তুমি আসতে পারবে, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি যে আমাকে ফুর্তি মনে করেছে ফার্স্ট অফ অল। এবং আমার মানে সাথে সাথে মনে পড়লো গত বছর অ্যাকচুয়ালি রেডিও ফুর্তি বার্থডে ছিল 21 সেপ্টেম্বর, ফ্রাইডে ছিল, সো আমার শো ফ্রাইডে তে থাকতো, সো ইউজুয়ালি সবসময় পুরো ফ্রাইডে দ্যাট ওয়াজ লাইক হন্টেড ডে, কেউ থাকতো না অফিসে, আমি একা শো করতাম এবং পরে আপনি আসতেন, সাপ্তাহ সাথে দেখা হতো। সো বাট ওই দিন বার্থডে ছিল বলে সবাই ছিল, অনেক বেলুন টেলুন ছিল, সো উই হ্যাড এ গুড টাইম। তো সেই সব স্মৃতি অ্যাকচুয়ালি মনে পড়ে গেছিল। আর যেটা বলবো যে 6 বছর পেরিয়ে 7 বছরে পড়লো রেডিও ফুর্তি, সো ইটস আ গ্রেট অনার টু বি অ্যাকচুয়ালি বি টু বি আ পার্ট অফ ফুর্তি ফ্যামিলি। এবং আপনার সাথে যেটা বলবো যে সবসময় শুক্রবারে আমার শোর পরে আপনার শো যেহেতু হতো, সো রাস্তায় যেতে যেতে ভূত এফ এম শোনা হতো, এখনো মাঝে মাঝে শোনা হয়, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ ইউনিক শো, সো গ্রেট জব।
ওকে থ্যাংক ইউ। আর আমরা তাহলে ও ভাই কার ঘটনা দিয়ে শুরু করবো আজকে এখানে?
ওকে আই ক্যান স্টার্ট।
ওকে ফাইন 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 ফাইন।
ভূতের যে এক্সপিরিয়েন্স সেটা এর আগেও আমি শেয়ার করেছিলাম, ইনফ্যাক্ট এটা ভূত এফএম এ শেয়ার করেছিলাম, আজকে আরেকবার করতে চাই। আমার খুব বেশি ভূতের এক্সপিরিয়েন্স নেই, আমার মানে পরিচিত অনেকের আছে, আর আমার নিজের যে এক্সপিরিয়েন্সটা আছে দুটো ঘটনা, দুটোই হচ্ছে আমাদের আরেকজন অতি প্রিয় মানুষ, সবার প্রিয় বেস বাবা সুমন ভাইয়ের সাথে। এক সময় উই ইউজ টু ডু মিউজিক টুগেদার, তখন ওই সুবাদে সুমন ভাইয়ের সাথে জীবনের বেশ একটা সময় কাটানো হয়। তো আমরা যেটা করতাম যে প্রায় যখন একটু অবসর থাকতো আমাদের, হয়তো বা কোনো শো নেই বা কোনো প্র্যাকটিস নেই, তখন তো আর চাকরি বাকরি করতাম না, এটাই করতাম আর কি, তো প্র্যাকটিস নেই শো নেই, তখন আমরা প্রায় সুমন ভাইদের একটা বাংলো বাড়ি আছে এখনো শ্রীপুরে, সেখানে চলে যেতাম প্রায়, ফ্রেন্ড টেন যারা থাকতো সবাই মিলে চলে যেতাম, আমরা খুব মজা করতাম, বারবিকিউ করতাম, সারা রাত গল্প করতাম, মুভি দেখো এটার, তার উপর একটা জ্যাকেট, তারপর সুমন ভাই তখন আলহামদুলিল্লাহ আমার থেকে বেশ ভালো ছিল, তো ঢেলঢেলা ওটার উপরে ঢেলঢেলা সুমন ভাইয়ের একটা কোট টাইপের, সর্ট অফ ওভার কোট টাইপের, তাও শীত মান ছিল না, এটা পরে আমি কাঁথার নিচে ঢুকলাম, সুমন ভাই অলমোস্ট এই অবস্থা আর কি, অনেক কিছু পরে টোয়ে হলো, অনেক রাতের দিকে হঠাৎ করে গরম লাগা শুরু করলো আমার, তো আমি আর ভয় বলতে পারছি না, সুমন ভাইকে এমনি আমি ভয় পাইতাম, এখনো পাই, তো সবকিছু বলতে উনি কি ঘুমিয়ে পড়েছে, আমি কি ওনাকে ডাকবো, প্রচন্ড গরম লাগছে, আমি প্রথমে একটা একটা করে সবকিছু খুললাম, খুলতে খুলতে শেষ টি শার্টটা বাকি থাকলো, আমি দেখলাম যে এত গরম লাগছে, মানে ইটস মানে এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ছিল, আমি রীতিমতো ঘামছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আমার হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো অসুস্থ ফিল করছি আমি, এই জন্য এরকম হচ্ছে, আমি না পেরে তখন সুমনকে ডাকলাম, সুমন ভাই আমার এরকম লাগছে, আপনার কি লাগছে? হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে তোমার বলতে চাইছিলাম, বলি নাই আমারও এরকম লাগতেছে, কেমন লাগছে আপনার? তো বললো যে আমার তো গরম লাগতেছে, সেই অসম্ভব গরম, বললো যে হ্যাঁ দেখেন রুমটা গরম হয়ে গেছে, রুমটা কিন্তু স্বাভাবিক না, উনি বললো যে হ্যাঁ দের ইজ সামথিং রং, তো শুনে বললো যে দাঁড়াও দেখছি, বলে উনি বেরিয়ে জানলাটা খুললো, তো বললো জানলার বাইরে হাত দিয়ে উনি বলছে বাইরে তুমি, বাইরে হাত দিয়ে আমাদেরকে তাকিয়ে উনি বললো অপু তুমি চিন্তা করতে পারবা না বাইরে কত ঠান্ডা, আমি বললাম মানে আসো তুমি, আমি এসে জানলা দিয়ে বাইরে হাত বের করে মানে ইটস এখন এই অনুভূতিটা যে কোনো লেসন নিতে পারবেন, আপনি জাস্ট আপনার বাসার ফ্রিজের মধ্যে যান, ফ্রিজের কাছে যান, ফ্রিজের দরজাটা খুলে ডিপ ফ্রিজের দরজাটা খুলে হাতটা ঢুকান, যে ফিলিংটা পাবেন উই এক্স্যাক্টলি গট দ্যাট ফিলিং, এবং আশ্চর্যজনক ভাবে জানলার ভেতরে ওই ঠান্ডাটা আসছে না। আমরা সব দরজা জানলা খুলে দিলাম রুমের, কিছুতেই কিছু হচ্ছে না। আমরা রুম থেকে বেরোলাম, আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা আরো অন্য অন্য রুমে ছিল, তাদেরকে ডাকলাম উঠালাম। প্রত্যেকটা রুম নর্মাল ঠান্ডা প্রচন্ড হ্যান ত্যান, খালি ওই আমাদের একটা রুম এরকম গরম হয়ে আছে। অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড এট দ্যাট পয়েন্ট যে ওকে এটা এটা নর্মাল কিছু না, এটা এটা অস্বাভাবিক কিছু। তো সুমন ভাই আবার একটা ব্যাপার আছে, উনি বেশ মানে ভৌতিক ব্যাপার ভৌতিক গল্প এগুলো বোঝেন বলেন বা জিনিসগুলো, তো উনি কিছু একটা সেন্স করতে পারে, উনি জিনিসটা হালকা করার জন্য ছেদার না কিছু না কোনো ব্যাপার নেই সেই তো পার করে দেন। পরের দিন সকালে বললেন যে আসলে তোমাদেরকে বলা হয় নাই এই বাংলো বাড়িটা একটু প্রবলেম আছে, প্রায় মানুষজন দেখে এটা নিয়ে একটা জোক আছে। আবার ওনাদের বাংলো বাড়িতে একজন বাবুর্চি ছিল যার নাম মতিন, তো সুমন ভাই প্রায় জোক করতো যখন আমরা যেতাম মতিন আনতো, এটা কোন মতিন, গুড মতিন না ব্যাড মতিন? সুমন কি এটা গুড মতিন ব্যাড মতিনের ব্যাপারটা কি? তো উনি বলে না বললে তোমরা আবার ভয়টা পাবা, এখানে আসতে চাবে না, কি বলেন তো বলেন। তো বেসিক্যালি একদিনের ঘটনা, সেটা সুমন ভাই ছিলেন ওনাদের বাংলো বাড়িতে, সেটা হচ্ছে যে এই মতিন উনি ওনার সুমন ভাই আম্মারা গিয়েছিলেন ফ্যামিলির সবাই, তো ওনার আম্মা দেখলেন যে মতিন একদিন রান্না করছে কিচেনে, তো উনি এটা দেখে উপরে আসলেন, উপরে এসে বারান্দায় দাঁড়ালেন, দেখলেন যে মতিন বাগান পেরিয়ে সামনে যাচ্ছে। তো উনি দুই তিনবার ডাকলেন, এই মতিন মতিন, মতিন তো তাকাচ্ছে না। ও বললো যে কি ব্যাধ তাকাচ্ছে না, উনি দৌড় দিয়ে নিচে নামলেন, দেখলেন মতিন রান্না করছেন।
আচ্ছা,
উনি আবার দৌড় দিয়ে উপরে উঠলেন, দেখলেন মতিন বাগান পেরোচ্ছেন
একই সাথে একই জায়গায়, মানে
মাল্টিপল জায়গায়। উনি মেক শিওর করলেন যে মানে একই দুইটা মতিন, একটা মতিন বাগান পেরোচ্ছে আর একটা মতিন রান্না করছে। তো ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর সুমন ভাইয়ের আম্মা এট দ্যাট পয়েন্ট, আমি বুঝতে পারছি যে কোনটা আসল মতিন। এই গল্পটা উনি বললেন পরের দিন সকালবেলা, তো ওই ট্রিপটা গেল, ওই ট্রিপটা আমরা চলে আসলাম, বেশ কিছুদিন ভয় কাটলাম। আমার আবার এই কম্পনটা থাকে, মানে একটা ভূতের ছবি দেখে ভূতের গল্প শোনার পরে, যে কারণে আমি ভূতের কম শুনি। পরের দিন সকালে শুনি ব্লক হয়, তো পরে আবারও একটা আমরা ট্রিপে গেলাম, সেটা প্রচন্ড গরমের সময়, এন্ড ঠিক অপোজিট হ্যাপেন, এক্স্যাক্টলি সেম রুমে এক্স্যাক্টলি একই জায়গায়, প্রচন্ড গরম, মানে পারি তো মানে 10টা এসি ছেড়ে ঘুমাই। আমরা এসি ছাড়লাম, ইয়েছে মানে সবকিছু ছেড়ে রে ঘুমাচ্ছি, ঘুমাতে যাবো, এই সময় বারান্দায় বসলাম আমরা, যে ঘুমের আগে একটু জাস্ট গল্প টল্প করে যাই। সুমন ভাই টুমরা আমরা গান টান করছিলাম বারান্দায় গল্প, হঠাৎ দেখলাম বারান্দার বাইরে প্রচন্ড কুয়াশা, জাস্ট ঠিক কুয়াশা, যেটা আপনি দেখতে পাবেন না সামনে কিছু, এবং অনেক দূরে একটা বেশ বড় কিছু মানে জাস্ট পাখা মেলে এসে মানে ল্যান্ড করলো, সেটা মাঠের মতন জায়গা,
এটা তো বেশ ভয়াবহ ব্যাপার।
এন্ড আই জাস্ট ফ্রিকড আউট ওই সময়, আমি বললাম যে সুমন ভাই আবার হচ্ছে, তো সুমন ভাই বললো যে চলো আমরা ঘুমাইতে যাই। অনেক দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, আমি জানি না এটা কি ছিল, আমার কাছে কোনো এক্সপ্রেশন নাই, কেন গরম হলো, কেন ঠান্ডা হলো, বড় পাখাওয়ালা জিনিসটা কি ছিল, আসলে ইজ দেয়ার এ গুড মতিন অর ব্যাড মতিন, বাট এতটুকু বুঝি যে
কিছু একটা হয়েছিল,
থাকে যেগুলোর কোনো এক্সপ্রেশন থাকে না, সুপারন্যাচারাল থাকে। আই ডু বিলিভ দ্যাট, আমি যেটা বিশ্বাস করি যে ইফ ইউ বিলিভ ইন ইউর ক্রিয়েটর দেন ইউ হ্যাভ টু বিলিভ ইন সাম সর্ট অফ আদার থিংস অলসো, যেটা কিনা মেনশন করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে।
ও ভাই, আমরা একটু বলে দিবেন সেই সাথে যে আজকে আমরা এতক্ষণ যেটা করছিলাম বার্থডে কেক কাটতাম, সেটা ছবি দেখতে চাই সবাই হয়তো,
ওই ছবিগুলো। আই ওয়াজ সো এক্সাইটেড, আই হোপ সাব্বিরও এক্সাইটেড
অনেক, মানে আমি আশা পড়েছে তো কেক আর কোকের উপর আছি, সো থ্যাংক ইউ ভেরি মাচ টু রেডিও ফুটি, এন্ড খুব চারপাশে একটা ফেস্টিভ লুক, মানে রেডিও ফুটি অফিসে যারা যারা আসছেন অথবা হচ্ছে কি যারা আসতে পারছেন না ফিজিক্যালি, তারা ডেফিনেটলি লগ অন টু ফেসবুক এন্ড হচ্ছে কি ইউ উইল গেট টু সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার।
আসনাও আই এম শিওর আসনাও কি ব্যাপার,
এক্স্যাক্টলি, মানে এত দিন পরে অফিসে এসে আবার এরকম একটা সেলিব্রেটিং টাইমে এসে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, এত মানুষকে দেখে, সব চেনা চেনা সবাইকে দেখে।
আই এম স্পেশালি আই ওয়াজ ভেরি এক্সাইটেড এন্ড সারপ্রাইজড বিকজ অফ দ্য ম্যান ইজ দেয়ার, যিনি কিনা মানে যিনি আসলে আমার দৃষ্টিটা খুলে দিয়েছেন। আই অলওয়েজ স হরর মুভিজ অ্যাজ হরর মুভিজ, বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই না নাও আই এম গোনা সি হরর মুভিজ অ্যাজ অ্যাকশন মুভিজ ফ্রম নাও অন ফ্রম টুডে।
ওকে,
সো আমি বলছি অন্তজুলের কথা,
হ্যাঁ আমি বুঝতে পেরেছি,
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, উনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমরা সবাই যে আজকের এই দিনটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য,
একদম সত্যি। এবং উনি বলছেন যে উনি বলছিলেন যে এত বেশি ব্যস্ত তার মানে কোন জায়গায় যেতে পারেন না এরকম, কিন্তু উনি এত কষ্ট করে এখানে সময় ম্যানেজ করে এসেছেন, এর জন্য আসলে আমরা কিছু এস এম এস পড়ি। আমার দেখতে পাচ্ছি যে আবির আমাদের এস এম এস করেছেন, দীপ্ত আমাদেরকে এস এম এস করেছেন, বিজয় আমাকে এস এম এস করেছেন, এছাড়াও সানি বাগেরহাট থেকে, রাব্বি ইরান, রবিউল, এছাড়াও রিজন এস এম এস করেছেন, এস এম এস করেছেন মিম নরসিন্দী থেকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এলিফ্যান্ট রোড থেকে অঙ্কন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমার তাজমুল বৈশাখী, আমাদেরকে কেরানীগঞ্জ থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাশেদ, এস এম এস করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রায়হান, এস এম এস করেছেন হিমেল, এস এম এস করেছেন সুলতান। সবাই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এস এম এস যেভাবে আসছে সেটা হচ্ছে সবাই রেডিও ফুর্তির, রেডিও ফুর্তিকে উইশ করছে এবং সবাই শুভেচ্ছা জানাচ্ছে রেডিও ফুর্তিকে, আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা না থাকলে আসলে এত দূর পর্যন্ত আমরা আসতে পারতাম না এবং সামনের পথ চলা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। সো সবসময় আমাদের সঙ্গে থাকবেন সেটাই আশা করব, এবং আমি একটা ছোট্ট ব্রেকে আমাদের যেতে হবে এবং ব্রেকের পর আবারও ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এস এম এস করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ব্রেকের পরে আবারও ফিরে আসি, স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সময় রাত 12:32 চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আমরা সবাই আজকে আছি, আমরা অপু ভাই আছেন এখানে, এখানে সাব্বির ভাই আছেন, এখানে আসনা আছে। সো সবাই মিলে আমরা আজকে এই ফুর্তির বার্থডে তো সেলিব্রেট করছি, সেই সাথে আমরা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে, এবং একটু পরপরই আরো অনেক অনেকের ঘটনা আমরা শুনতে পাবো। অনেকে এখানে উপস্থিত নেই যারা রেকর্ড করে ঘটনা পাঠিয়েছেন, সে সমস্ত ঘটনা আমরা এক একে শুনবো। আমরা চলে আছি আসনার কাছে এবং আসনার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসি। তার আগে একবার জানিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আপনারা ফেসবুকে আমাদের ফ্যান পেজে যাবেন, www.facebook.com/radiofurti, এটা হচ্ছে অ্যাড্রেস, এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এতক্ষণ আমরা কি করছিলাম। যাই হোক, আমরা চলে যাচ্ছি আসনার কাছে।
স্টোরিটা বলার আগে এটা বলতে চাই যে আমি নিজে অ্যাকচুয়ালি খুবই ভীত একটা মানুষ, এবং যার কারণে হয়তো আমি ভূত এফ এম ও খুব একটা শুনি না এবং সবসময় কোনো ভয়ের মুভি দেখা অ্যাভয়েড করি। এবং মানে আমার রিসেন্টলি যে চাকরিটা করতাম সেখানে অনেক ট্রাভেল করতে হতো, তো সবসময় আর কি অ্যাভয়েড করতাম যে রাতে কোনোখানে যাওয়া বা কিছু, মানে খুব কনসিয়াসলি আমি অ্যাভয়েড করি কারণ আমি জানি আমি খুবই ভীত একটা মানুষ। তো যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে, একবার আমার ফ্রেন্ডরা গেছিলাম একটা ফ্রেন্ডের ফার্ম হাউসে, সেটা ছিল মানিকগঞ্জে। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গেছি, এটা একটা গরমকালই ছিল, তো সামার অফ 2007-2008 এর দিকে। তো আমরা যখন ফ্রেন্ডরা গেলাম রাতের বেলা, তো এরকম আমরা গল্প করতে করতে হঠাৎ করে সবাই বললো যে পাশে একটা শ্মশান ঘাট আছে, চলো আমরা সবাই দেখে আসি। তো তখন বাচ্চা ছিলাম, এত ইয়েও করতাম না যে কি আর হবে, তখন মনে হয় এত ভীত ছিলাম না। তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে যাই ঘুরে আসি। তো যখন আমরা ওখানে ঘুরতে গেলাম, মানে খোলা মাঠ, ধান ক্ষেত, চারিপাশে একটা কেমন জানি মানে বেশ থমথমে একটা ভাব, কিন্তু আমরা চার পাঁচজন ফ্রেন্ড খুব মজা করছি, মানে খুব কেয়ার ফ্রি টাইপের যেটা হয় আর কি ফ্রেন্ডরা কোথাও গেলে। তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এরকম ধান ক্ষেতের মাঝখানে একটা জার্মান শেফার্ড কুকুর, এবং কুকুরটা বেশ অ্যাবনর্মাল ছিল এই বলতে যে সে ঘাড় বেঁকা করা এবং চোখগুলো পুরো জল জল করছে, তার জিহ্বা বের করা এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এমন না যে সে ডাকছে বা চিল্লাচ্ছে বা কিছু, বা জাস্ট আমাদের দিকে তাকিয়ে আছে। এবং মানে বাই দ্য লুক অফ ইট আমাদের মনে হয় তখনই সবার লাইক আত্মা উড়ে গেল, এবং উই ডিডন্ট নো যে কি করব, মানে এই ধান ক্ষেতের মধ্যে এরকম সময় কুকুর কেন। এবং হঠাৎ করে দেখে আমার একটা মাঝখানে একটা ফ্রেন্ড ছিল যে কিনা হঠাৎ করে খুব মানে ভয়ে বা আতঙ্কে সে খুব অ্যাবনর্মাল বিহেভ করা স্টার্ট করলো। তো পাশে একটা কুকুর ছিল, তো সে মানে ভয় পেয়ে অলমোস্ট আমাকে আর কি ধাক্কা দিয়ে অলমোস্ট ফেলেই দিচ্ছিল পুকুরে, আর আমি তখন সাঁতার পারতাম না। তো কোন রকম আর কি পানি থেকে আর কি বেঁচে উঠি। তো তারপরে দেখি কুকুরটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, এবং সে কোনো আওয়াজ করছিল না, কিন্তু জাস্ট তার চোখটা জল জল করছিল। এবং আমার এখনো চিন্তা করলে বেশ ভয় লাগছে যে কিভাবে সে তার জিহ্বা বের করেছিল, মানে একটা বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল। তো সেখান থেকে আমরা দৌড়িয়ে পরে চলে আসি ফার্ম হাউসে, এবং পুরোটা রাত আর কি কাটে সবাই সবার ভূতের গল্প স্টোরিজ বলছে, মানে আরো ভয়টা কিভাবে বাড়ানো যায়। তো সারা রাত অবশ্যই আমরা কেউই ঘুমাতে পারিনি। পরদিন সকালে অবশ্যই আমরা সেই ফার্ম হাউসের যে ম্যানেজার ছিল তাকে এবং গ্রামের যে অন্যান্য মানুষ ছিল সবাইকে জিজ্ঞেস করি যে এখানে কি এরকম কোন কুকুর আছে, কারণ মানে জার্মান শেফার্ড তো মানিকগঞ্জের ধান খেতে থাকার কথা না। তো আমরা অনেককে জিজ্ঞেস করলাম এবং সবাই বেশ অবাক হলো এবং কেউই অ্যাকচুয়ালি কিছু বলতে পারে যে এরকম কোন কুকুর কখনো দেখেছে বা কিছু। কিন্তু আমার ফ্রেন্ডের কাছে পরেও শুনেছি যে ওরা যখন ওরকম ফার্ম হাউসটায় গেছে পরে, তো ওই শ্মশান ঘাটে যেহেতু কাছেই ছিল ওরকম প্রায় কিছু না কিছু অদ্ভুত ইভেন্ট হতো আর কি। কখনো কখনো কোনো যে আওয়াজ শোনা যেত, তারপরে একটা ওখানে বড় একটা গাছ ছিল যে গাছতলায় বসে আমরা অনেক গল্প করেছি অ্যাকচুয়ালি ট্রিপে। তো ওই গাছের মধ্যে অনেক এরকম প্রায় এরকম অদ্ভুত বাতাস আসতো বা আওয়াজ হতো। তো যাই হোক, ওর পর থেকে আর ফ্রেন্ডের সেই ফার্ম হাউসে যাইনি আর কান ধরেছি জীবনে যাবো না।
আমার ঘটনাটা আসলে হচ্ছে কি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা না, একজনের কাছ থেকে শোনা, বাট হচ্ছে কি ওই 2000 এটা ঘটনাটা বেশ অনেক আগের, লাইক 2000 এর দিকে। তো আমরা কিছু ফ্রেন্ড মিলে সিলেট যাচ্ছিলাম। তো পারপাসটা ছিল আসলে হচ্ছে ওই শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা যায় যে সবাই একসাথে যাওয়া। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে 5 জন ফ্রেন্ড ছিলাম। তো আমরা ট্রেনে যাচ্ছিলাম, তো ট্রেনে যেতে যেতে সো রাতের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে বেশ কিছু জায়গায় কিন্তু সিলেট যাওয়ার সময় থামে আগে ট্রেন। সো ওই রকম একটা স্টেশনে থেমেছে। তো আমার অন্যান্য ফ্রেন্ড যারা তারা বলছিল যে চল গে চা খাই, আমার খুব ঘুম পাচ্ছিল। সো আমি ওদেরকে অ্যাভয়েড করে বললাম যে না তোরা যা আমি যাব না। তো ওরা দুজন ট্রেন থেকে নামে, ট্রেনটা ওইখানটা বেশ অনেকক্ষণের জন্য একটু থামে আর কি, 10-15 মিনিটের মতো। সো ওরা ওখানে নামে, নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায়। তো যেই স্টেশনটা থেমেছে আপনি লক্ষ্য করবেন হয়তো স্টেশনের একটা সাইড থাকে কিন্তু যেখানে প্ল্যাটফর্মটা, আরেকটা সাইডটা থাকে যেখানটাতে আসলে হচ্ছে গিয়ে কিছু থাকে না, হয়তো ধান ক্ষেত থাকে অথবা ট্রেন লাইনগুলি থাকে অপোজিট সাইড অফ দ্য প্ল্যাটফর্ম। সো ওরা ওই অপোজিট সাইড যেটা প্ল্যাটফর্ম নাই, তার মানে হচ্ছে গিয়ে মাঝখানে ট্রেনটা এক সাইডে প্ল্যাটফর্ম আরেক সাইডে নেমেছে। তো কোনো এক কারণে ওরা ভুল করে ওই সাইডে নেমেছে। তো নামার পর তোরা ওখানে একটা চায়ের দোকান দেখতে পায়। তো চায়ের দোকান, একটা দাঁড়িয়ালা চায়ের দোকানদার, সে চা বানাচ্ছে, লাইট জ্বলছে, একটা বেঞ্চ পাতা আছে। সো ওরা ওখানে যায় গিয়ে চায়ের জন্য অর্ডার করে। তো দুইটা চা নিয়ে আমরা টোটাল 4 জন ছিলাম, 2 জন নেমেছিল আর 2 জন নামিনি আমরা। তো ওখানে যাওয়ার পর তো ওরা এমনি কথা বলছে যে আমরা কোথায় থাকবো, সিলেটে পরীক্ষা হয়তো ওই অ্যাডমিশন টেস্টের পর কোথাও ঘুরতে যাবো কিনা, ওরকম প্ল্যান ট্যান করছিল, হাসি ঠাট্টা করছে, কথা বলছে। সো ক্যাজুয়ালি ওরা দুইটা যখন চা নিয়ে খাচ্ছে, খেতে খেতে একটা সময় গিয়ে হঠাৎ করে চা খাওয়া অলমোস্ট শেষ, তখন ওরা ঘুরে পে করবে। তো যে ফ্রেন্ডের থেকে আসলে ঘটনাটা শোনা যে সে যখন ঘুরে কাপটা ফেরত দিয়ে টাকাটা পে করবে, ঠিক তখন সে লক্ষ্য করলো ওখানে কোনো কিছু নেই।
ও আচ্ছা, কোনো মানে কেউ যে চা বিক্রেতা ছিল বা?
হ্যাঁ, এবং এটা কিন্তু এমন না যে কিছু লোক আছে না যারা ফ্লাস্ক নিয়ে এমনি চা বিক্রি করে,
ফেরি করে
বিক্রি করে, এরকম কিন্তু না। ওখানে কিন্তু একটা ছোট দোকানের মতো ছিল, কিন্তু ওরা দেখতে পায় যে ওখানে ওই কোনো কিছু নেই,
দোকানও নেই, চাওয়ালাও নেই।
হ্যাঁ, মানে ওরা খুব অবাক হয়ে লক্ষ্য করে কেউ নেই ওই জায়গাটাতে এবং দোকানটা নেই। ইনফ্যাক্ট দোকানটা মানে ছোট একটা দোকান। সো কিন্তু ওদের হাতে দুটো কাপ আছে,
এটা খুব অদ্ভুত।
সো ওরা তাড়াতাড়ি কোন রকমে তখনই ট্রেনে ফিরে আসে। ট্রেনে ফিরে এসে তারপরে হচ্ছে ঘটনাটা বলে। সো এইটা একটা ঘটনা। আমি আরেকটা ঘটনা শেয়ার করব, তার আগে বলি যে অপু একটা ভয় ঢুকিয়ে দিয়ে গেছে আমার মধ্যে অলরেডি। ও ব্যাড মতিন আর গুড মতিনের কথা বললো, আমার চিন্তা হচ্ছে আমার বাসার দারোয়ানের নাম মতিন।
পুয়ার মতিন।
আসলে সত্যি জানি না পুয়ার মতিন কিনা ব্যাড মতিন না গুড মতিন, বাট হচ্ছে কি আমার চিন্তাটা হচ্ছে কি বাসায় ফেরার পথে হচ্ছে কি যখন
ব্যাড মতিন থাকবে না গুড মতিন থাকবে,
ব্যাড মতিন থাকবে না গুড মতিন থাকবে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চন।
সো ইজ আ ভেরি হ্যাপি অপু ভাই,
হি সিমস ভেরি হ্যাপি,
মানে অলওয়েজ হ্যাপি ওয়েন
আই, সো অপু নিশ্চয়ই যা ছিল ওখানে বাকি সব শেষ করে আসছে। আর সেকেন্ড যে ঘটনাটা, আমি থাকি বসুন্ধরাতে, সো বসুন্ধরার ভিতরেই আমি প্রায় সাইকেল চালাতে বের হই। তো বসুন্ধরার মানে একটু রাত হলেই যেটা হয় ভিতরের দিকে যেসব ব্লকগুলি লাইক হচ্ছে কি এফ ব্লক জি ব্লক এই ধরনের ব্লকগুলি খুব কোয়াইট থাকে কিন্তু অন্ধকার। সো ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করি হচ্ছে কি মাসখানেক আগে।
আচ্ছা,
লাইক আমরা সবসময় একটা গ্রুপে সাইক্লিং করতে বের হই, কিন্তু দেখা গেছে ওই দিন কোনো এক কারণে আমি অফিসের পরে এমনি মনে হলো যে একটু চালাবো। সো রাত 10:30-10:30 দিকে আমি বের হই। তো আমি একটু ভিতরের দিকে গেছিলাম, ভিতরের দিকে সাইক্লিং করতে করতে গেলাম। তো একটা সময় গিয়ে বেশ অনেক দিকে মানে আমার একটা ইচ্ছা হয় প্রায় এক্সপ্লোর করার, যে এই রাস্তাটাতে কখনো তো আগে আসেনি, এই রাস্তাটা দেখি যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে অথবা কোথায় গিয়ে উঠা যায়। সো এরকম করতে করতে আমি একটা ব্লকের নামটা মেনশন করবো না, বাট ওখানে আমি গিয়ে পৌঁছাই এবং হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখি, তো হঠাৎ একটা জায়গায় দেখি যে একটা লোক চুপচাপ বসে আছে, দেখে খুব সম্ভবত কনস্ট্রাকশন ওয়ার্কার টাইপের মনে হয়। সো কনস্ট্রাকশন ওয়ার্কার সে বসে আছে, তার সামনে অদ্ভুত কারণে একটা কুকুর এবং একটা বিড়াল তার দিকে তাকায় আছে। সো জিনিসটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। সো ইন্টারেস্টিং লাগার পর যে জিনিসটা হচ্ছে যে আমি সাইক্লিং করছিলাম, তো থামি আমি একটু অবজার্ভ করি যে আসলে কি হচ্ছে পুরো ব্যাপারটা বোঝার জন্য। তো দেখি যে না, লোকটা মাথা নিচু করে বসে আছে এবং হচ্ছে গিয়ে সামনে কুকুর এবং বিড়ালটা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তো দেখে ইন্টারেস্টিং লাগলো, তো আমি সাইকেল দিয়ে যে আবার ঘুরে আবার ওখান থেকে আসছি। সো ঘুরে আবার ওখানে আসার পর তখনও দেখলাম হচ্ছে গিয়ে লোকটা ওখানে বসা, কুকুর এবং বিড়াল দুটা সামনে ওরকম করে তাকিয়ে বসে আছে। তো আমার ইন্টারেস্টিং লাগাতে এবং কুকুর এবং বিড়ালটা আসলে যেভাবে তাকিয়ে আছে লোকটার দিকে আমার কাছে দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, দেখে আমি করলাম কি আমার মোবাইলটা বের করে আমি একটা ছবি তুললাম। ছবিটা তুলে আমি বাসায় ফিরে আসি। আমি আর বেশিক্ষণ রাত 11:00 মতো বেজে গেছিল। তো আমি বাসায় ফিরে আসার পর সো যে ছবিটা তুলেছিলাম, আমি ছবিটা চেক করার জন্য আমার মানে অন্ধকার ছিল, তারপরে আমি ফ্ল্যাশ ইউজ করেছিলাম ছবিটা তোলার জন্য। বাট আমি বাসায় এসে খুব সারপ্রাইজিংলি দেখলাম আমি কিন্তু একটা না বেশ কয়েকটা স্ন্যাপ নিয়েছিলাম, বাট একটা স্ন্যাপও আসেনি। এবং পরবর্তীতে আমি পরে আবার ওই জায়গাটাতে গেছিলাম, ওই জায়গাটাতে গিয়ে আমি আবার খুঁজেছিলাম যে ওরকম কেউ বসে আছে কিনা অথবা ওরকম কুকুর বিড়াল ওরকম তাকিয়ে আছে কিনা কিছু আছে কিনা, বাট ওরকম কোনো কিছু নেই। এবং তারপরে আমি কিছু বেশ অনেকদিন পর জানতে পারি যে ওই রাস্তাটাতে, ওই পার্টিকুলার রাস্তাটাতে যেটাতে একটা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যাক্সিডেন্টালি মারা গেছিল। সো আই গেস আমি ঠিক জানি না যে এইটা ওই
লিংক আছে কিনা
ভাবে কোরিলেট করা যায় কিনা, বাট হচ্ছে কি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওই দিন আমি আসলে যাকে ওখানে ওইরকম করে বসে থাকতে দেখেছিলাম এবং কুকুর বিড়ালটা যার দিকে এরকম করে তাকিয়ে ছিল, সেটা হয়তো কোন রক্ত মাংসের মানুষ নাও হতে পারে।
হ্যাঁ সত্যি,
বিকজ হচ্ছে কি জায়গাটা খুবই নিরিবিলি ছিল, ওখানে সচরাচর কেউ বসে থাকার মতো না, যদিও বাংলাদেশের প্রচুর।
সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো নাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ছবিগুলো তুলেছেন বাসায় গিয়ে দেখলেন যে ছবিগুলো
সারপ্রাইজিং একটা ছবিও নেই,
সেটাই, এটা খুব অদ্ভুত।
এবং মানে এমন না, এরপরেও আমি অনেক ছবি তুলেছি, আমার মোবাইলে মেমোরি কার্ড ফুল ছিল না, সো কোনো কারণে এমন হতে পারে না যে ওটা মিস হয়েছে। আমি বাসায় এসে যখন দেখেছি যে চারটা আমি স্ন্যাপ নিয়েছিলাম একটাও নেই। সো এইটা আমি খুব রিসেন্টলি একটা জিনিস এক্সপেরিয়েন্স
করেছিলাম। আর নিশ্চয়ই আছে, সেগুলো আমরা একটু পরেই শুনবো। আমরা আপাতত কিছু এসএমএস পড়ি। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এসএমএস করেছেন নিহাদ, তিনি এসএমএস করেছেন খিলগাঁও থেকে এবং তিনি রেডিও ফুর্তির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আজকে তারও বার্থডে, তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং একই দিনে পড়ে গেছে জন্মদিন। আরও একজন লিখেছেন আখি, তিনিও লিখেছেন যে তার আজকে বার্থডে, আজকে অনেকেরই দেখছে জন্মদিন। জারিফ আমাদের এসএমএস করে ফুর্তি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, রিম চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তারও আজকে বার্থডে। শাকিল আহমেদ কুমিল্লা থেকে এস এম এস করেছেন এবং তিনি ভূত এফ এম এর বার্থডে উইশ করেছেন। না, আজকে রেডিও ফুর্তির বার্থডে, ভূত এফ এম এর বার্থডে হচ্ছে 13 আগস্ট 2010। আচ্ছা, এছাড়াও তোফাজ্জল আমাদের এস এম এস করেছেন বনানী থেকে, সাকিব আমাদের এস এম এস করেছেন, এছাড়াও মৌ, এবং তিনি বলছেন যে সাব্বিরের গল্পটা অনেক ভয়ের, এটা লিখেছেন। এছাড়াও জয় চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, তিনি জন্মদিনের শুরু চেয়েছেন রেডিও ফুর্তিকে। এছাড়াও আমাদেরকে সাগর এস এম এস করেছেন আমাদেরকে ঋতু সিলেট থেকে, এবং তিনিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন এলিফেন্ট রোড থেকে। আবারও অঙ্কন আসিফ আমাদের সাতক্ষীরা থেকে এস এম এস করেছেন, জন্মদিনের উইশ করেছেন। আমির শাহিন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি উজ্জ্বল রয় আমাদেরকে এস এম এস করেছেন, সোহেল সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি বাকি সময়টা আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা কি করছি একটু পরপরই, কিন্তু তার ছবি যাচ্ছে ফেসবুকে, সুতরাং আপনারা ফেসবুকে আমাদের ফ্যান পেজে গিয়ে সেই ছবিগুলো দেখতে পারেন, সেখানে ইচ্ছা করে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/radiofurti।
রাসেল ভাই, আমার একটা ছোট্ট কথা বলার ছিল। আজকে রেডিও ফুর্তি জন্মদিনের সাথে সাথে আরেকটা ছোট্ট জিনিস আছে, আমাদের আরেকজন অতি প্রিয় মানুষের জন্মদিন আজকে, সেটা হচ্ছে আমাদের রেডিও ফুর্তি চিটং এর যে আর জে রিগান, তারও আজকে জন্মদিন। সো
ওয়াও,
হ্যাপি বার্থডে রিগান, আই হোপ হি ইজ লিসনিং।
এক্স্যাক্টলি,
সো আশা করছি শুনছে এই মুহূর্তে।
আমি যত জানি রিগান আমার মতন একটু একটু ভয় পায়, রিগান আমি ভয় পাই,
আমার মনে হয় বেশ
অকপটে স্বীকার করছি,
আপনি
অকপটে স্বীকার করছি যে আমি ভূত ভয় পাই।
সেটাই সবচেয়ে ভালো কথা হচ্ছে, রিগানের জন্মদিনে রিগান রেডিও ফুর্তির কেক পাবে কালকে আপনার কাছ থেকে।
রাসেল ভাই, আপনি কোনো একদিন কোনো একটা ভূতের ইন্টারভিউ নেন, ওরাও বলবে আমরা অপুকে দেখে ভয় পাই।
ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বন্ধুদের, ও হচ্ছে আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে সেই মানুষটা যে কিনা একটু ফটোগ্রাফির শখ রাখে বাল্যকাল থেকে। তো যখনই যত I'm really sorry, this is Bhoot FM. I'm not supposed to tell any funny jokes, but the type of person I am, I have to actually. So, Sabbirer jei jinish ta korar kotha seta hocche sob shomoy chobi tolar kotha amader bondhuder moddhe kono party, kono concert and everything. I used to have a band called Triloy.
Ami jani, amra shobai jani.
Exactly. Ei Triloy er prothom, jiboner prothom concert ta, এটা হবার কথা ছিল একটা যে কোনো জায়গায় প্রথম কনসার্ট হবে, তো সেই কনসার্টের জন্য আমাদের পোস্টারে ছবি দেওয়ার জন্য একটা ফটো সেশন করার কথা। তখন ধানমন্ডি 32 নম্বরের লেকটা নতুন করে রিনোভেট করা হচ্ছে মাত্র, তো এখন যেসব জায়গাগুলো দেখছেন এগুলো তখন হাফ কমপ্লিট। সো বেশ একটা রিঙ্গো নামে একজন মিউজিক ভিডিও বানাতে, ওনার মিউজিক ভিডিও আগুনের মতো হতো, যে ব্যাপারটা তো ওই ধানমন্ডি লেকের অবস্থাটা কিছুটা ওরকম রিঙ্গোর মিউজিক ভিডিওর মতো।
আচ্ছা,
সাব্বিরকে আমরা অফিসিয়ালি বললাম যে সাব্বির by the way he was official manager of Thriloy. তো ওরা বললাম যে ছবি তো লাগবে না, আমি তুলে দিচ্ছি, ও প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসলো, ওর মামার ছিল, মেবি তোর মামার ছিল
না, ওইটা আমারই ছিল,
ওই ক্যামেরা আসলো এবং সে রিল, তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, ফিল্মের ক্যামেরা, তো সেখানে 36টা ম্যাক্সিমাম স্ন্যাপ হয়, তো সে ছবি তুলছে, ওদিকে লাইটের সমস্যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় নেই, ওটা প্রিন্ট করে ওই রাতেই জমা দিতে হবে আমাদের পোস্টার যারা ছাপাচ্ছে তাদের কাছে। তো ছবি তুললাম, আমি হিসাব করছিলাম কেন জানি না সাবকনসিয়াসলি, ও 38টা স্টেপ নিয়েছিল ওদিন, এন্ড আই ওয়াজ অ্যামেজ যে 38টা, ও বলো যে মানে সামটাইম ইট হ্যাপেন্স, হয় কিন্তু এটা এক্সট্রা হওয়ার পরে। দেন আমরা আসলাম, উই আর রিয়েলি হ্যাপি এক্সাইটেড, অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ছবি তুললো লেকের পানিতে, অর্ধেক আমাদেরকে নামিয়ে উপর থেকে নিচ থেকে পানির নিচ থেকে পানির উপর থেকে, তারপর আমরা প্রিন্টে দিলাম, প্রিন্টেতে আমরা সবাই ফ্রেন্ডস করে বাইরে খাওয়া দাওয়া করছি, হাতে রিলি এক্সাইটেড, কনসার্ট হবে, ছবি পোস্টারে যাবে। তো আমরা বললাম ইমার্জেন্সি প্রিন্ট, ঘন্টাখানিক পরে গেলাম, তো যখন গেলাম ওরা সবাই বাইরে ওয়েট করছে, আমি ঢুকলাম ভিতরে স্টুডিওর ভিতরে, তো স্লিপটা দিলাম, বললাম ছবিটা দেন, তো লোকটার রিয়াকশন ছিল কার ছবি এগুলো, ওটাতে আপনার কি দরকার, আপনি ছবি দেন, বললাম না না এটা কি বিয়ার ছবি, বললাম ভাই ওটাতে আপনার কি দরকার, আপনি ছবি দেন, না 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 আসলে বিয়ের সাথে এগুলো তো লাইফে একবারই হয়, এই জন্য জিজ্ঞেস করছিলাম আমার কি আপনাদের প্রিন্ট, আমার কি হয়েছে এটা কি বলেন তো, আছে না একটা ছবি। তো এরপর মাল্টিপল টাইম এরকম ছিল যেখানে সাব্বির ছবি ছিল, বাট দোজ আর ম্যানুয়াল,
হ্যাঁ সেটাই, ফিল্মের ক্যামেরা হয়তো যে
ক্যামেরা ছিল
এটা
আটকায় না, দিস ওয়াজ মোবাইল, তো এটা ভূতি, এটা ভূতি
না, এটা মানে ভূতের কোনো কিছু থাকতে পারে। দেখেন মানে আমি আমার মানে যতখানি নলেজ ছিল পুরোটা দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমি আমার ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি, ছবিগুলি অসাধারণ আসতো, বাট হয়তো মানুষজন অডিয়েন্স এটা নিতে পারতো না, এই কারণে হয়তো এরকম কিছু চলে আসতো।
আই ডাউট যে ওর উপরে এমন কোন সুপার ন্যাচারাল আসর আছে যিনি চান না যে সাব্বির ছবি তুলুক,
ফটোগ্রাফার হয়ে যাক,
লেট আস ডু ওয়ান থিং, আমরা আমরা আজকে না, আমরা আজ থেকে এক সপ্তাহ সাব্বিরকে টাইম দিলাম, এর মধ্যে সাব্বির আমাদেরকে কিছু ছবি তুলে এনে দেখাক,
সাব্বির আপনি এখনি
আমাদেরকে পোস্ট করুন,
আপনি আপনি আমাদের এখনি একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেন।
আচ্ছা আমাদের ক্যামেরা ওই যে রনি, আমাদের শুদ্ধ রনি ছবি তুলছেন, আমরা একটা স্ন্যাপ নিব সাব্বিরের হাতে, এন্ড উই আর গোনা পোস্ট ইট নেক্সট ভূতে ফেমে,
ওকে ফাইন,
সো উই আর গোনা সি যে আসলে ছবিটা প্রিন্ট হয় কিনা,
কারণ হচ্ছে গিয়ে আমি অসংখ্য সময় ধরে মানে কি এই জায়গাতে এই রুমটার সাথে হচ্ছে একটা সুপার বন্ডিং টাইপের, যেটা অপু সকালবেলা থাকতো আমার কাজই ছিল হচ্ছে কি আমি যেহেতু হচ্ছে গিয়ে সেকেন্ড হাফের শিফট মানে পরের শিফটের প্রডিউসার ছিলাম, দেখেছেন রাসেল ভাই অনেক সময় হচ্ছে গিয়ে ওভারনাইট স্টে করতে হচ্ছে, এবং আমার সাথে কাজ করতে জেরিন ছিল, সাদিয়া ছিল, আসনা ছিল কিছু সময়, সো সবসময় দেখা যেত হচ্ছে কি লেট নাইটে আমার পড়তো। তো এখানে একদিন হঠাৎ করে দেখা গেছে যে ভিতরে কোনো আরজে নাই, বাট কোনো একটা অদ্ভুত কারণে এই যে চেয়ারটাতে রাসেল ভাই আপনি বসে আছেন এই চেয়ারটা কোনো একটা কারণে ক্লকওয়াইজ ঘুরছে, আমি জানি না কেন। হ্যাঁ তো মানে কি, এবং ভিতরে ঢুকে আমি বেশ হুম্বিতমি মানে কি ভয় কাটানোর জন্য, এই চেয়ার ঘুরে কেন, সাদিয়া তুমি চেয়ার ঘুরে গেছো, সাদি বলছে না আমি তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছি, সো চেয়ার এতক্ষণ ধরে ঘোরার কথা না, সো আমি জানি না যে এই চেয়ারের মধ্যে আসলে কি আছে, সো আমি আমার মানে আপ্রাণ চেষ্টা করবো আবার ওই ছবিটা তোলার জন্য, বাট এটা যদি না আসে তাহলে মানে অনেক ক্ষেত্রে কিন্তু এই রুমটাও দায়ী।
হ্যাঁ সেটাই, এবং এই যে লড়াও দেখেছিল তাই না, এরকম একই জিনিস একই ঘটনা ছিল, এবং এখানে নিয়ে এটা নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু আমরা তো মাঝে মাঝে আমি ভয় পাইনি এখনো পর্যন্ত, মাসুম মাঝে মাঝে ভয় পায়, তারও বেশ কিছু ঘটনা আছে। যাই হোক আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন অপু ভাই, আছেন আমাদের সাথে সাব্বির ভাই এবং আসনা। আসনা মানে কিছুক্ষণের মধ্যে যেতে হবে, চলে যেতে হবে,
মানে অলরেডি অনেক বেশি পেয়ে গেছি, তো রাতে ঘুমানোর টেনশন হচ্ছে।
আসনা খুঁজে দেখছে যে ওর বাসায় একজন মতিন আছে,
আই হ্যাভ টু গো এন্ড চেক অন গুড মতিন না ব্যাড মতিন,
গুড মতিন অর ব্যাড মতিন।
ওকে সো আসনা আজকের মতো এখানে আসনাকে টাটা করছি, এবং আশা করছি যে আবারও নেক্সট ইয়ার আমরা একসাথে আবার, যাই হোক আমরা জানিয়ে দিই যে আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হান্ড্রেড বাই এয়ারটেল। যদি আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন জ্যাকের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি করতে পারবেন ভূত এফ এম টিউনটাকে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন, আপনাকে যেটা করতে হবে ভূত এফ এম টিউন কোডটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125। যাই হোক আমরা কিছু এসএমএস এ যাচ্ছি, আমাদের কাছে দেখছি রাকিব পাবনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, মনসিব খুলনা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকে ভূত এফ এম জমবে, অলরেডি জমে গেছে আমাদের ধারণা। জাহিদ আমাদের লিখেছেন যে আজকে ভূত এফ এম তারা অত বেশি ভালো লাগছে না আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন ব্রেড পিট, নদী মিরপুর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ধীমান, এসএমএস করেছেন আমাদেরকে কুমার ফার্মগেট থেকে, আমাদেরকে সাকিব এসএমএস করেছেন, আমির শাহিন এসএমএস করেছেন, এবং তিনি সবাই মানে বার্থডে উইশ করছেন। সাদাদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইথিকা, এবং সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল, সেকেন্ড স্টোরিটা ছিল হচ্ছে আসনার, ওকে। আমাদেরকে এছাড়াও জুনায়েদ এসএমএস করেছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন সাব্বির ভাইয়ের গল্পটা খুব জোস লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কাশফিয়া, এবং সমস্ত আর্যদেরকে তিনি জানিয়েছেন অনেক 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 শুভেচ্ছা, এবং যারা এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সাব্বির খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে অপু রহমান এসএমএস করেছেন বরিশাল থেকে, হাশিম রুনা সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমরা ভূত এফএম এর সাথে আছি। আবু আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে রায়হান শুভ বয়রা থেকে, এছাড়াও রাকিব আমাদের এস এম এস করে লিখেছেন অসম, মাহি আমাদেরকে এসএমএস করেছেন, এস এম এস করেছেন হাবিব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব এখন আরো একটা ঘটনা, এবং আমাদের সাথে এখন কে উপস্থিত আছেন সেটা আমরা তার মুখ থেকে শুনব।
আমি এন্ড্রু কিশোর, শুনছেন ভূত এফএম, আমি এখন রাসেলের সাথে। আসলে ভূত বলে কিছুই নেই পৃথিবীতে, খুব স্বাভাবিক, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কোনো একদিন আমাকে সে ভূতের দর্শন পেতে হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য। তারপরে পরে বুঝলাম সেটা ভূত নয়। তখন আমি পড়তাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী শহরে, এবং বয়স কত হবে, ফার্স্ট ইয়ার পড়ি বোধহয় অনার্সে। তো সেই সময় আমার শহরে যতগুলো, সেই বছরটা 21 ফেব্রুয়ারি হয়েছিল, তার সবগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে থাকতে হয়েছিল। এইভাবে থাকতে হয়েছিল, গেস্ট হিসেবে নয়, ওই সামনে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সেটাকে উদ্বোধন করে দেওয়ার জন্য। যথারীতি 12টা 1 মিনিটে এক জায়গায় মেডিকেল কলেজে করে, তারপর রাজশাহী কলেজে ওদেরকে বললাম তোমরা একটু থামো, তোমরা একটু পড়ে যাও, তারপর ওদেরকে রিসিভ করলাম, ওদেরকে নিয়ে গেলাম। এইভাবে 2-3টে জায়গায় সেরে আমি যখন ফিরছি, তখন আমি আমার শহরে, আমি খুব সাইকেল চালাতাম, আমার একটা সাইকেল ছিল, তখন বোধহয় 2:30 কিংবা 3 বাজে এরকম হবে সময়। যাই হোক, একদম রাজশাহী শহর এমনিতে খুব শান্ত শহর, তো ওই সময় যেহেতু আমাদের পার্টটা একটু শহরের এক পাশে, একটা মিশন হসপিটালের সামনে, আমার এখন মনে আছে ভালো করে, খুব স্মৃতিটা মনে পড়ে, কারণ ভূত যদি প্রথম দেখেছি, জীবনে একবারই দেখেছি। সেই জন্য আমি সাইকেল চালাচ্ছি, যাচ্ছি আমার বাসার থেকে হার্ডলি 3 মিনিটের মানে সাইকেল ড্রাইভ, কিন্তু আমি দেখছি যে আমার সামনে দূরের থেকে একটা 8-10 ফিট হাইটের একজন মানুষ হেঁটে আসছে, এবং সাদা ধবধবে। এবং আমি ভাবলাম নিঃসন্দেহে তো ভূত অবশ্যই, ভাবছি আর মানে আরো ভাবছি যে নিজে কি করবো এখন। আস্তে 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 পা থেমে যাচ্ছে, পা গুলো মনে হচ্ছে জমে যাচ্ছে, পা গুলো আর কাজ করছে না, সাইকেলটা স্লো হয়ে গেল। একসময় মনে হচ্ছে সাইকেল থেকে পড়ে যাব, পড়ে না পড়ে যায়নি ঠিক। আমি তো যখন সে চলেই আসছে, সে থামছে না, সে 8-10-12 ফিট হাইটের লোকটি হেঁটে চলে আসে সামনে, যখন তখন আমি যখন দাঁড়ালাম, তখন দাঁড়িয়ে গেলাম মানে থেমে গেলাম, আস্তে কাত হয়ে গেলাম, পাটা নিচে নেমে গেল। এবং আমি তখন ভাবছি কাঁপছে আগে হাত পা আমার, এবং আমি তাকিয়ে দেখলাম যে আমাদের সেই ফণি কাকা যে ধোপা ছিলেন, তার মাথার উপরে 3-4টি পটলা। যেটি আপনারা জানেন যে মাপুসার শহরে এখন ধোপারা কাপড় ধোয়, এবং যে ধোপারা যে কাপড় পরে থাকে সেটা হচ্ছে বিছানার চাদর, তারা পরে লুঙ্গির মতো গায়ে বিছানার চাদরে গায়ে দেয়, এবং তারপর বিছানার চাদরে মোড়ানো যত ওয়েস্ট মানে ক্লোদিং, সেগুলো হচ্ছে আরো 4-5টা পটলা, যার জন্য তাকে, তার হাইট হয়ে গেছিল প্রায় 10-12 ফিট 14 ফিট, এবং সেইভাবে সে সাদা অবস্থায় সেই মধ্য রাতে হেঁটে আসছিল। তাই জীবনে প্রথম ভূত দেখা এবং শেষ ভূত দেখা, এবং ভূত দেখে ভয় অস্থির হয়ে যাওয়া, এবং তারপরে বুঝলাম যে আসলে ভূত বলে কিছু নেই, সবার জীবনের মধ্যে এইভাবে ভূত মানুষ দেখে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
লাস্টের কথাটা না বললে মনে হয় ভালো ছিল, লাস্টের কথা না বলে ভালো ছিল।
হন্টেড বাই এয়ারটেল।
যাই হোক অপু ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে ওই যে আপনার বাসায় একবার অনেক রাত্রে আপনি বাথরুমে যাবার সময়
কিছুটা সিমিলার এই স্টোরির সাথে, এরকম কয়েকটা স্টোরি আছে আমার কাছে, যেটা হচ্ছে যে আমরা আসলে হয় কি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ভূত তো সুপারন্যাচারাল যেটাই আছে কিনা, অনেক ভূত আমরা নিজেরা ক্রিয়েট করি, এটা হয়। তো একবার এরকম আমি রাত্রেবেলা, আমার একটা অভ্যাস হচ্ছে যে মানে অনেক লেট নাইট পর্যন্ত জাগি, যখন মর্নিং শো করতাম তখন আর্লি ঘুমাতাম, তো অনেক লেট নাইট পর্যন্ত জাগি, এবং জেগে যেটা করি যে টিভি দেখি এবং নানা রকম মানে বই টই পড়ি, এবং বই টই পড়া শেষ হলে তখন যেটা করি একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাই। তো ফ্রেশ হওয়ার সময় লাস্ট ওই যেটা যে মানে ছোটবেলার একটা অভ্যাস, দাঁত টাত মেজে নেজে একদম ক্লিন হয়। তো রাত্রে আমি এরকম একদিন মানে মুখ ধুচ্ছিলাম, ধুয়ে এখন ঘুমাতে যাব। তো আমার বাসার বাথরুম, যেটা আমি আমার রুমে যে বাথরুম, সেটা হচ্ছে আয়নাটা একটা দেয়ালে, ঠিক সেটার অপোজিটে উল্টা পাশে হচ্ছে একটা জানালা। সো আপনি যদি বেসিন থেকে মুখ ধুয়ে আয়নাতে তাকান, তাহলে প্রথমে আপনি যেটা দেখবেন পেছনের জানালাটা। সো এরকম মুখ ধুয়ে তখন তিনটা বাজে, মানে আড়াইটা তিনটা বাজে কোন একটা মুভি দেখছিলাম মনে দেখে, মুখটা ধুয়ে আয়নাতে তাকাতেই আমি দেখলাম যে পিছনে জানলা দিয়ে বাইরে গুটগুটে অন্ধকার, তো জানলা দিয়ে জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে আর কিছু না। আমার জাস্ট ড্রপ করলো একটা বিট, মানে জাস্ট ড্রপ, যেটা ধাক নাই একটা বিট নাই। তো আমি একটু টাইম নিলাম। তো সারা বছর একটা জিনিস করতাম আমি, সেটা হচ্ছে যে যেটা হতো যে আপনার ভূতের সিনেমা বা ভূতের ছবি এটা দেখলে যেটা মনে করতাম যে এই যখন যারা ভয় পায়, ভয় পাওয়ার পরে কেন এরকম ইয়ে করে, মানে কেন এরকম এগিয়ে যায় ভয় পাওয়ার পরে। ভূতের সিনেমা আমরা দেখি না যে ভয় পেলে আবার ওদিকেই যায়, তো আমরা বলি আরে মরবে তো, হ্যাঁ মরবে কেন যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি রিয়েল লাইফে যখন ভয় পাবেন সেটা কিন্তু আপনার হয়, সেটা হচ্ছে যে আপনার আপনি এগিয়ে যাবেন সেদিকে। আমার সেটাই হয়েছিল, আমি কিছু টাইম টাইম নিয়ে তারপর এগিয়ে গেলাম, সাহস করে আমি যেটা করলাম যে আমি জানলাটার স্লাইড খুলে ফেললাম, খুলে দেখি যে ওটা একটা কালো রঙের বিড়াল ছিল
যেটা চোখ জ্বলছিল,
চোখ দুটো দেখা যাচ্ছিল। তো এটা আমার জন্য অনেক স্কেরি ছিল, কারণ ওই মোমেন্ট ওই জায়গাটাতে যদি কেউ না থাকে হঠাৎ করে এটা রিয়েলাইজ করা বোঝা। কিন্তু পরে যখন আমি ঘুমালাম সকালে উঠলাম তখন চিন্তা করলাম যদি আসলেই ভূত হতো, আমি এত যে সাহস দেখাতে গেলাম যে
আরো একটা ঘটনা ছিল আপনার বাসার, সেটা আমরা শুনবো। আপনি একটু মনে করলে ইয়ে করবেন যে আপনার রাতেবেলা আপনি একবার সিরিয়াস ভয় পেয়েছিলেন, সম্ভবত খালাম্মাকে দেখেছিলেন।
অন্য আর একটা স্টোরি আছে, এটা আমার মানে এটা আসলে অনেক ভয়ের একটা স্টোরি, এবং এটার সাথে আমার ইনফ্যাক্ট কিছুটা যেটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্টও আছে স্টোরিটার দিকে। আমি আমার নানা তিনি আমাদের সাথে মানে বেশ থাকতেন, ক্লোজ ছিলেন আমার, মানে অনেক ক্লোজ ছিলেন, এবং আমি মানে আমার বেশ বেড়ে ওঠাটা বড় হওয়াটা নানার জন্য। সো নানা আমাদের এখানে থাকতে থাকতে মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে আমরা ওনাকে দাফন করার জন্য নানার বাড়ি হচ্ছে চাঁদপুর, তো সেখানে নিয়ে গেলাম। তো নর্মালি যেটা হয় যখন খুব কাছের মানুষ মারা যায় তখন কিন্তু আপনার ওই ভয় বা ওই জিনিসগুলো কাজ করে না, ইমোশনগুলো কাজ করে না, যেটা কাজ করে তার বদলে প্রচন্ড একটা দুঃখ বোধ থেকে আপনার প্রচন্ড একটা সাহস চলে আসে। তো আমি যেটা করলাম যে লাশের গাড়ির মধ্যে কেউ উঠতে চাচ্ছিল না, এটা নিয়ে নানা রকম মিথ আছে যে লাশের গাড়িতে এটা হয় সেটা হয়, তো আমি লাশের গাড়িতে উঠলাম, উঠে আমি একদম পেছনে বসলাম, পেছনে আর কেউ বসলো না আমার সাথে, সামনে ছিল মাইক্রোর সামনে দুজন, পেছনে একদম বসে কফিনটা ধরে রওনা দিলাম। এবং আমার তখন একটাই বোধ কাজ করছিল, প্রচন্ড দুঃখ বোধ। এর মধ্যে আমি দেখলাম যে মোটামুটি একটা সার্টেন, আমরা সন্ধ্যায় রওনা দিয়েছিলাম, সো যখন আমরা যাচ্ছি তখন রাত হয়ে গেছে আর কি। সো একটা পয়েন্টে দেখলাম যখন ড্রাইভার যখন হাইওয়েতে উঠলো দুই পাশে একদম নির্জন, ওই সময় হঠাৎ করে সে ওলট পালট শুরু করলো। আর আমি আমি এখনো স্টিল জানি না যে কেন সে সেটা করেছিল, সে একটু পরপর গাড়ি থামাচ্ছিল, সে নাকি শুনছে কে তাকে ডাকছে এক্সেট্রা এক্সেট্রা এগুলো বলছিল। তো আমার ওই সময় ওই মোমেন্ট একটা জিনিস মনে আছে যে এরকম সিমিলার অনেকগুলো গল্প আমি শুনেছি, অনেকে বলেছে যে এরকম করে ড্রাইভাররা, এটা অনেকগুলো হয়তো বা লজিক থাকতে পারে। একটা হচ্ছে যে আমি তখন যেটা করলাম যে আমি ওকে একটা ধমক দিলাম, আমি ওকে বললাম যে তাই তুমি গাড়ি চালাও, এত মানে কথা বলে গাড়ি চালাও, স্ট্রেট চালাও, থামার দরকার নেই, কেউ থামতে বলছে না এখানে, তোমার জায়গা মতো পৌঁছে গাড়ি থামাবা তুমি। তারপরও সে মাল্টিপল টাইম এটা করলো, দু একবার খাদে গাড়ি ফেলে দিচ্ছিল, সেটাও করলো, সেটাও মানলাম। ফাইনালি আমরা গিয়ে পৌঁছলাম নানা বাড়িতে, এবং আমরা দাফন কাজ ছাড়লাম, এবং ছাড়ার পরে তো তখনও আমার ভেতরে মানে হচ্ছিল যে মানে রাস্তায় এরকম কেন করলো ড্রাইভারটা। এবং ওকে আমি পরে জিজ্ঞেস করলাম, যখন দাফনটা বসে পরে জিজ্ঞেস করলাম, ও বললো যে আমি জানি না ভাইয়া, মানে আমার মনে হইতেছিল কে জানি বলতেছে গাড়ি থামানোর জন্য, নিয়ে করার জন্য। এখানে একটা অ্যামেজিং বিষয়, আমি জানি না এটা কি, মানে এটার এক্সপ্লেনেশন কি, আমার নানা আমার ছোট খালার সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন, তিনি তার জীবনে অনেকটা সময় ছোট খালা চাঁদপুর সিটিতে টাউনে থাকতেন, আর নানারা থাকতেন দেশের বাড়িতে গ্রামে আরেকটু ভেতরের দিকে। তো উনি মানে ছোট খালার জন্য যেটা হয় না একটু বেশি অ্যাটাচমেন্ট, এবং উনি সবসময় ওখানে থাকতেন যাওয়ার সময়। তো উনি যখন শেষের দিকে যখন আমাদের এখানে এসে মারা গেলেন, উনি খুব যেতে চাচ্ছিলেন ছোট খালার বাসায়, যেতে পারেননি। যখন আমরা চাঁদপুর যাচ্ছি, চাঁদপুর সিটি যখন ঢুকলাম, ঢুকে যখন পার করব গাড়িটা, তখন ড্রাইভার ভুল করে যে রাস্তায় যাওয়ার কথা না সে রাস্তায় চলে গেল, এবং একটা জায়গায় এসে গাড়ি থামালো। থামানোর পরে আমরা দেখলাম যে এই গাড়িটি মানে ওই জায়গাটা ওই এরিয়াটা হচ্ছে আমাদের ছোট গালার বাসা, যে জায়গায় কাছাকাছি একটা জায়গায় গাড়িটা থামালো। ওই ড্রাইভার কিন্তু জানে না, চেনে না কিন্তু, সে আমরা কে বা উনি কে, আমার ছোট গালার বাসা কোথায় জানে না। তো ঠিক আছে, যখন আমরা তখন বললাম যাচ্ছি ঠিক আছে এখানে যখন আসছি আমরা একটু হয়েই যাই ওখানে, তো আমরা ওই পাশে গেলাম। এন্ড বললো যে না ওনারা তো রওনা দিয়েছে গ্রামে, তখন তো নাই, তো আমরা ওখানে চলে যান ডিরেক্ট। তো আমরা আবার ওখানে চলে গেলাম। পরে আমি চিন্তা করলাম যেটা কেন ঘটলো, আমরা ওখানে কেন গেলাম, সো সামথিং হ্যাপেন্ড এন্ড
এটা কিন্তু সত্যি
এক্স্যাক্টলি
এখানে কেন মানে
কেন আমরা থামলাম, সো আমি জানি না এটা লজিকে। তারপর ফাইনালি পৌঁছলাম, দাফন শেষ হলো, ওকে জিজ্ঞেস করলাম রাত্রে ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার পরে যেটা হলো যে আমরা একটা নতুন একটা ঘর করেছিলেন আমাদের একজন মামা, আমাদের নানা বাড়িটা হচ্ছে এরকম যে মাঝখানে অনেক গ্রামের বাড়িতে হয় মাঝখানে বিশাল বড় উঠান, চারিদিকে ঘর, চারিদিকে বাড়ি এবং বিভিন্ন ফ্যামিলি একসাথে থাকেন,
আমাদের বাসাতেও
এরকম দেখেছি। সো আমরা একটা নতুন ঘরে ছিলাম যে ঘরটাতে কেউ থাকা শুরু করেনি তখনও, আমাদের এক মামা বানিয়েছিলেন, কিন্তু যেহেতু শহর থেকে এতজন লোক চলে এসেছে তো সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো, সাথে আমারকে আমার আরেকটা কাজিন ছিল খালাতো ভাই এবং ও দেশে থাকেন, ওই গ্রামে থাকেন, আমার আরেকটা মামাতো ভাই আমাদের সাথে ছিলেন। তো অবভিয়াসলি একটু ভয় পাচ্ছিলাম, একটু ইয়ে হচ্ছিল, তো বসে বসে গল্প করছিলাম। যে রুমটাতে ছিলাম রুমটা হচ্ছে একদম জানালার কাছে খাট পাতা থাকে, তো আমি খাটে বসে গল্প করছিলাম, আমার যে পিঠটা হেলান দিয়েছিলাম সেটা হচ্ছে জানলার কাছে, জানলাটার পেছনে হচ্ছে একটা মোটামুটি একটা লম্বা বাগান, সুপারি বাগান বলে এটাকে, সুপারি বাগান, তার পেছনে হচ্ছে কবরস্থান। সো আমার মাথায় তখন সেটা ছিল না, তা আমি হেলান দিয়ে বসে আছি, কথা বলছি এবং ঠিক আমার সামনে সামনে ফেস করে আমার কাজিন, দুই কাজিন বসে আছে গল্প করছি। তো কিছু না, প্রচন্ড গরমের সময়, মানে ওই যেটাকে বলে যে একটা গাছের পাতাও নড়ছে না, আমার স্পষ্ট মনে আছে যে আমার পেছনে জানালাটা বন্ধ, এটা কেউ মানে একদম ছিটকানি টিটকানি লাগানো হয়। রাতের একটা পর্যায়ে হঠাৎ করে ঠাস করে খুলে গেল জানালাটা,
একা একা
একা একা, অ্যান্ড আমার সামনে যে কাজিনটা ছিল ওরা মোটামুটি ভয় পেয়ে গেল, তো আমি ভয় আর পেছনে তাকাচ্ছি না, আমি ওদেরকে বললাম যে কি হচ্ছে পেছনে কি হচ্ছে, তোরা বললো না কিছুই না কিছুই না, ভয়ের ভয়ের কিছু নাই। তো আমি পেছনে তাকালাম, দেখলাম যে খোলা জানালাটা, কিছুই না, সো আমি বন্ধ করলাম, নিজেই বন্ধ করলাম, বন্ধ করে আমি শুতে গেলাম, পাশে ছিলাম, তো যেহেতু একটু ভয় পেয়েছিলাম আমি মাঝখানে শুলাম, আমার দুই কাজিনকে দুই পাশে দিলাম। হারিকেন জ্বালানো ছিল, আবারও মেনশন করছি যে অনেক গরম ছিল, বাতাস ছিল না কোনো, সো হারিকেন তো থাকে একটা চিমনির ভেতরে, হারিকেন জ্বালানো সবকিছু আমি স্পষ্ট দেখলাম যখন শুয়ে আছি, বাতাস হলে যেরকম হারিকেনের আলোটা কাঁপে কেঁপে নিভে গেল। তো নিভে যাওয়ার পর অন্ধকার, অবভিয়াসলি ভয়, আমি আবার কাজিনকে তুললাম, এই এই নিভে গেছে, বলছে আচ্ছা ঠিক আছে জ্বালাচ্ছি কোনো অসুবিধা নেই, জ্বালিয়ে দেবো এটার পরে নেই, সে জ্বাললো। এবং এরপরে যখন আমরা মানে ও যখন জ্বালিয়ে আবার শুতে আসলো, মোটামুটি ঘুম আসবে আসবে এই সময়, এই সময় একটা বাতাসে জানালা আবার খুলে গেল, অ্যান্ড আমি নিজে বন্ধ করেছিলাম জানালা। সো ওই সময় আমি ভয় পেয়ে জানালাটা তো বন্ধ করতে যাইনি, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা চলে আসি, অ্যান্ড এটাও আমি জানি না যেটা কি ছিল, সো কেন হলো অ্যান্ড জানি না, স্পিরিচুয়ালি
সবকিছু মিলিয়ে একটা ব্যাপার ছিল কিন্তু এটার মধ্যে।
হ্যাঁ আমি জানি না, মানে এটা সরাসরি ভাবে ভৌতিক কিছু নয়, আবার কোন এক্সপ্লেনেশন নেই আমার কাছে।
আমরা লাস্ট এপিসোডে একটা ঘটনা পেয়েছিলাম, সেই ঘটনাটা অনেকটা সিমিলার এটা, সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক যিনি দেশের বাইরে থাকেন, তার সাত মাসের একটা বাচ্চা ছিল যে শুধুমাত্র বাবা বলতে পারতো, যখন বাবা মারা যায় তিনি দেশে আসতে পারেননি, এবং দেশে আসতে পারেননি, হঠাৎ করে বাচ্চাটাকে আদর করছিলেন, উনি দেশের বাইরে ছিলেন, ওখানে বসে বসে বাসার সামনে লনে বসে বসে বাচ্চাটাকে আদর করছিলেন, এই সময় হঠাৎ করে উনি দেখলেন যে বাচ্চাটা হাত দিয়ে একদিকে দেখাচ্ছে আর বলছে, মানে বাচ্চারা কারো কোলে যেতে চাইলে বা কোনো দিকে যেতে চাইলে যেভাবে বলে সেভাবে বলছে দাদা দাদা দাদা, এটা আমরা লাস্ট এপিসোডে শুনেছি। এবং উনি বলছিলেন যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বাবাকে আমার বাচ্চাটাকে দেখাতে পারিনি, বাবা মারা যাওয়ার পরে আমার বাবাই কি এসে দেখে গেলেন কিনা আমি জানি না। এবং এই যে এই জিনিসটা না অনেকটা সিমিলার লাগলো আমার কাছে, এরকম হতে পারে, অনেক কিছুই হয়
হতে পারে, আমি জানি না, আমি শিওর সাব্বির এটার সাথে একমত হবে যে এরকম কিছু কিন্তু ব্যাপার আছে। মানে
ডেফিনেটলি আমার কাছে মনে হয় কি, মানে ভয়ের থেকে আমি অত ভীতু না, আমি অনেক সাহস দেখাই, বাট হয়তো ভিতরে ভিতরে ভীতু, সাহসটা দেখাই আমি হচ্ছে কি, অনেক কিছু আপনার ভূত এফএম এর অনেক ঘটনা শুনেও আমি রাতের বেলা শুয়ে শুয়ে অনেক ক্ষেত্রে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। অসংখ্যবার এটা হয়েছে রাসেল ভাই, যে আপনি আপনার কোনো একজন গেস্ট আসছে, কোনো একটা জিনিস বলছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। যেমন উপু সুমন ভাইয়ের সাথে যেই কথাটা বললো যে রুম গরম হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, এইটা কোনো কারণে অনেক সময় আমাদের এরকম সাফোকেটিং লাগে, হ্যালুসিনেশন হয় অনেক ক্ষেত্রে। অপু যেটা বললো যে অনেক রাতে ঘুমাতে যাওয়ার কারণে যেখানে হয় যে একটু কেমিক্যাল ইমব্যালেন্স হলে হচ্ছে কি আমরা অসংখ্য জিনিস দেখতে পাই আশেপাশে। কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে আবার লজিক ইমপ্লাই করেও কিন্তু কোনো অ্যান্সার পাওয়া যায় না। তো আমার যে কুইক দুইটা গল্প বলি, গল্প বলবো না মানে মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। অফিসের কাজে আমি ঢাকার বাইরে গেছিলাম, তো যেই জায়গাটাতে গেছিলাম ওখানে ওইরকম প্রপার কোনো হোটেল ছিল না। সো আমাকে একটা গেস্ট হাউসে, কোম্পানির গেস্ট হাউসে থাকতে হয়। তো সেখানে যাওয়ার পর আমি হচ্ছে কি সারাদিন অফিসের কাজে বাইরে ছিলাম, সন্ধ্যায় শেষ করে যখন আসলাম খুব টায়ার্ড ছিলাম আমি, বেশ রাতের দিকে আসলাম প্রায় 8:30-8:30। আর একটু যখন আপনি ঢাকার বাইরে একটু আউটস্কার্ট অথবা হচ্ছে কি শহরের বাইরে মফস্বল টাইপের জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আমি ডিনার টিনার করার পর আমি মানে এত টায়ার্ড ছিলাম, আগে আগে ডিনার করে তারপরে আমার রুমে যাই। তো রুমে গিয়ে আমি ফ্রেশন আপ হওয়ার সময় তো আমি যখন ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই। সো ব্রাশটা দেখতে পেয়ে আমার একটু খটকা লাগে যে এই রুমটা তো আমার জন্য আসলে অ্যালোকেটেড, বাট হচ্ছে কি এখানে অন্য কেউ কি আছে কিনা। সো আমি ওই রিসেপশনে আবার পরে ফোন করি, ওখানে যে আসলে রিসেপশন না বেসিক্যালি ও কেয়ারটেকার যে কোঅর্ডিনেটর ছিল তাকে আমি ফোন করি যে এখানে কি অন্য কেউ আছে কিনা। বলে যে না তো স্যার এখানে তো কেউ নেই। তো আমি বললাম যে না আমি ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই, এটা কার? তো বলে যে স্যার আমি এখনই একজনকে পাঠাচ্ছি। তো ইমিডিয়েট সে একজনকে পাঠায়, পাঠানোর পরপরই আমি উপরে যাই, আমি নিচে নেমে আসছিলাম বেসিক্যালি, ওই ইন্টারকম কাজ করছিলাম, আমি নিচে বললাম যে আমার রুমে কি কেউ ছিল, এখানে ব্রাশ একটা দেখতে পাচ্ছে। সো আমার জিনিসটা একটু ডিসকমফোর্ট ফিল করছিলাম আমি। সো বলল যে না স্যার ওরকম তো কিছু থাকার কথা না। তো আমি ওই ম্যানেজার প্লাস হচ্ছে গিয়ে আরেকজন যে দেখাশোনা করার ছেলে ছিল তার সাথে উপরে গেলাম। উপরে গিয়ে আবারও আমি যখন বাথরুমে ঢুকলাম, আমি যে গ্লাসটার মধ্যে কিছুক্ষণ আগে একটা ব্রাশ দেখতে পেয়েছিলাম সেখানে কোনো ব্রাশ দেখতে পাইনি। পরবর্তীতে পরের দিন সকালবেলা আমি যেহেতু টায়ার্ড ছিলাম এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করিনি, মানে ইট মাইট বি মাই হ্যালুসিনেশন অর সামথিং, বাট আমি পুরো জিনিসটা ভোলার চেষ্টা করলাম। রাত্রিবেলা ঘুম খুব ভালো ঘুম হয়েছে আমার। সকালবেলা উঠে চা খেতে খেতে আমি ম্যানেজারের রুমে বসি, ম্যানেজারের রুমে মানে ওনার সাথে কথা হচ্ছিল আর কি, সামনে যে বারান্দা ছিল বারান্দাতে বসে চা খাচ্ছি কথা বলছি। তো তখন আমাকে ম্যানেজার বলছে যে স্যার এই রুমটা আসলে মানে আমাদের অন্য রুমগুলি সব অকুপাইড, আপনাকে অন্য কোনো রুমে আসলে দিতে পারিনি, বাট এই রুমটাতে কিছুদিন আগে আমাদেরই অফিসার কলিগ উনি ওই রুমটাতে স্ট্রোক করে মারা যান।
ও মাই গড, তো এখন এখন সবকিছু মিলে যাচ্ছে আসলে।
সো মানে উনি স্যার এই রুমে ছিল, তারপরে থেকে হচ্ছে কি আমরা আসলে আমাদের কাছে করার কিছু ছিল না, কারণ অফিস থেকে রিকুয়েজিশন দেওয়া হয়েছে আপনার জন্য এই রুমটা আসলে আমরা পেয়েছি, বাট স্যার মানে কোনো সমস্যা হলে আমাকে বলে। তো যেহেতু হচ্ছে কি ওই দিন রাতেই আমার ব্যাক করার কথা ছিল, ওই আরেকটা নাইট আমি স্টে করতাম না, সো মোটামুটি আমি একটু রিলিফ ফিল করলাম। বিকজ সবসময় থাকে না একটা অস্বস্তি বোধ কিন্তু আপনার মধ্যে থেকে থাকে যে আপনি যদি এরকম কোনো কিছু জানেন, কারণ প্রথম রাতে কিন্তু আমি কোনো ঘটনা সম্বন্ধে অ্যাওয়ার ছিলাম না, আমি খুব ভালো ঘুম হয়েছে, বাট আই এম শিওর যে আমি নেক্সট দিন ঠিক মতো ঘুমাতে পারতাম না।
ইট মাইট বি পসিবল যে মানে দেখতেও পারতে কিছু একটা হয়তো বা।
আরেকটা যে আরেকটার সাথে সাথে ঘটনা বলি সেটা হচ্ছে কি একবার এই ওই সব ফ্রেন্ডরা মিলেই একটু ঢাকার বাইরে সিলেটে গেছিলাম। তো ওইখানে টি গার্ডেনে আপনি প্রায় শুনে থাকবেন যে অনেক ধরনের ভুডু তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের প্র্যাকটিস গুলি হয়ে থাকে। তো ওইখানে টি গার্ডেনেরই একজন আমরা ওখানে ভিতর দিয়ে ট্রেকিং করার ইচ্ছা ছিল, সো হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। তো একটা পাগল টাইপের মহিলা, পাগল টাইপের মহিলা মানে সে একটা ডায়ালেক্টে কথা বলছিল, আমি কথাটা ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু সে খুব চিৎকার চেঁচামেচি করছিল পাগল টাইপের। সো দেখেই বোঝা যায় যে পাগল টাইপের, আবার গলায় অনেক বিটসের মালা টালা টাইপের এরকম জিনিসপত্র দেওয়া আর খুব মানে নোংরা কাপড় জানা, কিন্তু সে খুব জোরে জোরে চিৎকার করছিল। আমাকে দেখে মনে হয়েছে যে সে আমাকে দেখে গালাগালি করছে। সো আমি বুঝিনি যে মহিলাটা কেন এরকম করছে, কারণ তার সাথে কিন্তু আমার কোনো ইন্টারাকশন হয়নি। তো আমি যিনি ওখানকার লোকাল গাইড ছিল উনি বললো যে আসেন এখান থেকে চলেন, উনি কি বলতেছে। উনি বলতেছে যে উনি একটা জিনিস আমার একটা জায়গায় পয়েন্ট করছিল, লাইক হচ্ছে কি আমার পায়ের দিকে। তো আমি ফুল প্যান্ট পরাছিলাম, জিন্স পরাছিলাম। তো উনি আমাকে বলছে যে আপনার পায়ে কি কিছুদিন আগে কোনো ব্যথা পাইছেন অথবা কোনো জায়গায় কি কেটে গেছে? আমি বলি না না, তো ওইরকম তো কোনো কিছু না। তো তারপরে আমরা ওখান থেকে পাস করে কিছু দূর সামনে চলে যাই। চলে যাওয়ার পর হঠাৎ করে আমার কেন জানি খটকা লাগলো যে আমার পা আসলে এক জায়গায় কাটা ছিল ওই জায়গায়।
আচ্ছা,
বাট আমার নিজেরই মনে ছিল না। সো আমি আমার জিন্সটা তুলে দেখলাম যে হ্যাঁ, ওই জায়গাটাতে আমার কাটা। এবং সারপ্রাইজিংলি অনেক সময় আপনি দেখবেন যে কাটাটা বেশ অনেকদিন আগে আমি নিজেও ভুলে গেছিলাম, বাট কোনো এক কারণে ওই জায়গাটা থেকে আমার ব্লিডিং হচ্ছিল,
মানে চুলকাতে গেলে এরকম,
হ্যাঁ মানে হয় না যে উপরের যে মেমব্রেনটা ওটা ছিঁড়ে যায়, সো ওখান থেকে আমার ব্লিডিং হচ্ছে। বাট জিন্সের উপর থেকে ওই জায়গার ওই কাটা দাগটা দেখে কেউ কিন্তু
বলার কথা না,
বলার কথা না, এইটা বোঝারও কোনো কথা না। সো ওইখানে অনেক কিছু এরকম আসলে হয়, প্রায় আমাদের চারপাশে অনেক কিছু হয় যে জিনিসটা আসলে আমরা কখনো এক্সপেরিয়েন্স করি
না, ইগনোর করি অনেক সময়।
মানে ওই মহিলা কি এই কাটার কথা বলছিল?
হ্যাঁ, মানে
এছাড়া আর কিছু বলেনি
না, ও চিৎকার দিয়ে এটাই বলতেছিল যে আমি ওই লোকটা আমাকে যেটা বললো যে আপনার পা কাটা কিন্তু আপনি এখানে আসছেন কেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
সো ওই মহিলাটা এটা বলছিল। আর একটা ঘটনা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগের, আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি, যে হয় না মাঝে মধ্যে দেখা যায় যে আপনি দেখবেন যে কোথা থেকে পড়ে যাচ্ছেন অথবা কোনো কিছু। সো আমি ঘুমের মধ্যে স্বপ্নটা দেখেছি যে আমি রাস্তায় বের হয়েছি, বাট কোনো এক কারণে আমার গাড়িতে কাউকে একজনকে আমি মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এবং দ্য গাই ওয়াজ ডাইড অ্যাট স্পট।
ওকে,
সো এইটা যখনই হলো মানে কি আমার মধ্যে একটা অস্বস্তি, আমার ঘুম ভেঙে যায়। এবং একটা রিক্সালা টাইপের কেউ একজন ছিল, কিন্তু আমি দেখেছি যে আমার গাড়িতে লাগার পরে উনি ছিটকে পড়ে যায়, বাট অন্য একটা গাড়ি ওনার উপর দিয়ে চলে যায়, লোকটা মারা যায়। সো এরকম একটা মানে খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখি। সো ওটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়, তো আমি পানিটা নিয়ে খেয়ে আবার শুয়ে পড়ি। এবং কিন্তু আমি যখন পুরো স্বপ্নটার ডিউরেশনটা আসলে খুব অল্প হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে
অনেকক্ষণ ধরে
আমি দেখছি, এবং আমি পুরো সময়টাতে পুরো জিনিসটা দেখছি, যে পুরো জিনিসটাতে পুলিশ আসলো, দেন হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হলো, আমি চেষ্টা করছি আসলে ওনাকে বাঁচানোর, বাট কোনো কারণে বাঁচাতে পারলাম না, তারপরে ওকে দাফন করতে পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সো অনেক ঘটনার, বাট একটা সময় কি আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি অস্বস্তি ফিল করলাম, তারপরে দেন আমি আবার অনেকক্ষণ পর ঘুমাতে গেলাম। তো ওই রাতে আর ঠিক মতো ঘুম হয়নি। পরের দিন এরকম ফ্রাইডে ছিল আর কি, পরের দিন শুক্রবারে নামাজের পর আমি গুলশানের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাসার দিকে ফিরব, তো তখন আমি একটা রিক্সা ভাড়া করতে উঠি। এবং রাসেল ভাই সারপ্রাইজিংলি, আমি জানি না এটা কোইনসিডেন্ট হতে পারে অথবা আমার ব্যাক অফ মাইন্ড ওই রকমই চিন্তা করার কারণে কিনা, আমি দেখতে পেলাম আমি যে রিক্সাওয়ালাটার সাথে মিসঅ্যাপটা হয়েছিল সেই রিক্সাওয়ালাটাই আমাকে বাসায় পৌঁছে দিল।
ভয়াবহ।
এবং মানে হি ওয়াজ ওয়েয়ারিং দ্য সেম থিং, লাইক ওই কালারের চেক চেক লুঙ্গি, তারপরে হচ্ছে কি একটু অরেঞ্জ কালারের একটা ফতুয়া টাইপের দাঁড়িয়ে আছে, এবং হচ্ছে গিয়ে আমি খুব মানে অবাক হয়েছি লোকটা।
আমি আপনার ওই সময়ের অবস্থাটা পুরো বুঝতে পারছি,
মানে আমি সত্যি কথা বলতে হচ্ছে কি ওকে দেখার থেকে বাসায় পৌঁছানো পর্যন্ত পুরো সময়টাতে
ঘরের মধ্যে ছিলেন,
ঘরের মধ্যে ছিলাম আমি, ওর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করিনি, আমি তার সাথে কোনো ভাড়া নিয়ে কথা বলিনি, কোনো কিছু বলিনি। এবং আমার এখন ঠিকমত মনে পড়ছে না যে আমি তাকে প্রপার ওয়েতে বলেছিলাম কিনা যে আমি কোথায় যাব। আমি ওই জায়গাটাতে রিকল করতে পারি না, এবং এটা আমি পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছি নিজেকে আসলে ডিফেন্ড করার, লজিক দিয়ে মানে পুরো বোঝানোর, বাট আনফরচুনেটলি আমি পারিনি। হয়তো এটা আমার মানে কোন একটা হ্যালুসিনেশন হতে পারে।
এটা কিন্তু দারুণ ছিল এই জিনিসটা, এই ঘটনাটা আসলে খুব
মানে
ঘটনাটা দারুণ ছিল হয়তো ফর দ্য লিসেনার্স, বাট হচ্ছে
আমি দেখতে পাচ্ছি যে
গুজবাম্প,
ইউ ক্যান সি দ্য গুজবাম্প, মানে পুরো ব্যাপারটা খুব একটা মানে সুখকর ছিল না আমার জন্য।
ইউ নো হোয়াট, দিস ইজ হোয়াই আই ডোন্ট লিসেন টু ভূতে ফেম, আমি আজকে রাতে ঘুমাবো কি হবে।
আচ্ছা ও ভাই, রনর একটা অডিও ক্লিপ আছে আমরা শুনে ফেলি না?
অবশ্যই অবশ্যই।
রনো এখন দেশের বাইরে রয়েছে,
রনো আমাদের
অল দ্য ওয়ে ফ্রম লন্ডন,
রাইট? আগে আরজে ছিলেন।
হ্যালো রাসেল এন্ড হ্যালো লিসেনার, আমি রনো, XRJ রেডিও ফুর্তি, রেডিও ফুর্তি 7th অ্যানিভার্সারি উপলক্ষে আজকের ভূত এফএমটা অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে সমস্ত রেডিও ফুর্তি কারেন্ট আরজে এবং XRJ মিলে তাদের নিজেদের একটা একটা করে ভূতুড়ে গল্প বা এক্সপিরিয়েন্স তারা শেয়ার করছেন, তো আমিও বাদ যাইনি, আমিও চলে এসলাম জয়েন করার জন্য। এবং বেশ ভালো লাগছে অনেকদিন পরে রেডিও ফুটিতে কথা বলতে পেরে। তো কথা না বাড়ি আমি আবার এক্সপিরিয়েন্সে চলে যাই, মানে ভুতুরের গল্পটাতে চলে যাই। 2011 এপ্রিলের দিকে আমি যখন প্রথম লন্ডনে আসি, তখন এসে আমি প্রথম 2 মাসের মতো আমার একটা ফ্রেন্ডের সাথে ছিলাম। তারপর আমি আমার নিজের জন্য একটা বাসা খুঁজে বের করার চেষ্টা করি, এবং আমার সাথে আমার আরো দুটো ফ্রেন্ড ছিল যারা কিনা আমার সাথে একই বাসা উঠতে চেয়েছিল। তো আমরা খুঁজতে খুঁজতে ইস্ট লন্ডনের ইস্টহ্যাম নামে একটা জায়গায় বেশ চমৎকার একটা বাসা পেয়ে যাই। ইস্টহ্যাম এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউডেড, কিন্তু আমাদের বাসাটা খুব চমৎকার একটা লোকেশনে ছিল, বেশ নিরিবিলি একটা লোকেশন এবং দোতলা একটা বিল্ডিং যেখানে কিনা দুটো ফ্ল্যাট উপরে নিচে। তো আমরা নিচের ফ্ল্যাটটা চুজ করি, বেশ চমৎকার একটা ফ্ল্যাট ছিল। ওই ফ্ল্যাটে টোটাল 3টা বেডরুম ছিল, একটা চমৎকার সিটিং রুম ছিল, চমৎকার একটা কিচেন এবং বাথরুম ছিল, এবং বেশ বড় সড়ো একটা ব্যাকইয়ার্ড ছিল। তো এখানে বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়। এবং সবচেয়ে সারপ্রাইজিং যে ব্যাপারটা, এই ধরনের বাসা আমরা মাত্র 450 পাউন্ড দিয়ে বাসাটা পেয়ে যাই, যা কিনা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 800 থেকে 1000 পাউন্ড। তো আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, যদি অবাক হয়েছিলাম যে এত কমে কিভাবে পাচ্ছি, কিন্তু পরে এটা নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করিনি, আফটারঅল সেই হচ্ছে। তো আমরা বাসাটা চলে আসি। বলে রাখা ভালো যে বাসা লন্ডনের বেশিরভাগ বাসাগুলোর দেয়াল এত বেশি পাতলা হয় যে আশপাশের বাসা থেকে একটু জোরে শব্দ হলেই কিন্তু শব্দ শোনা যেত, বা পাশের রুমে শব্দ বেশ পরিষ্কার শোনা যেত। তো এখানে প্রথম দিকে যখন থাকতাম আমি আমার রুমে, রাতেবেলা টুকটাক শব্দ পেতাম, করিডোরে হাঁটাহাঁটি শব্দ পেতাম, অথবা কিচেনে টুকটাক শব্দ পেতাম। তো আমি ভাবতাম যে আমার যারা হাউসমেট ছিল, আমার যারা ফ্রেন্ডরা বাকি দুজন, তারাই হয়তো বা রাতে উঠতো, টয়লেটে যেত, অথবা কিচেনে খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করতো, বা কিছু না কিছু একটা, খুব একটা বেশি পাত্তা দিইনি। তো কিছুদিন পরে যেটা হয় যে প্রায় মাস খানেক পরে গিয়ে আমার একটা ফ্রেন্ড, সে বললো যে সে আর এই বাসায় থাকবে না, এবং সে সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, এবং জাস্ট উইদিন 3 ডেজ সেটা ফ্লাইট কনফার্ম করে এবং বাংলাদেশে চলে যায়। এবং এরপর থেকে তার সাথে আসলে আমার আর কখনোই কথা হয়নি, কখনোই যোগাযোগ হয়নি। আর আমার দ্বিতীয় যে ফ্রেন্ডটা ছিল, সেও প্রায় 3 মাস থাকার পরে সে বললো যে সেও থাকবে না, সেও চলে যাবে, এবং সে আমাকে ছেড়ে চলে যায়। তো সবশেষে আমি একা রয়ে যাই বাসাটায়, এবং একা যখন আমি থাকতাম তখনই আমি কিছু কিছু জিনিস আস্তে আস্তে ফিগার আউট করা শুরু করি, যেটা কিনা আমার মূল কাহিনী আজকে রাতের। তো প্রথম দিকে যখন আমরা ওই বাসাটায় উঠতাম, মধ্যরাতের পরে আমরা খুব চমৎকার কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ পেতাম, কেউ একজন কোরআন তেলাওয়াত করছেন। প্রথমে বুঝতে পারিনি যেটা কে করছেন, পরে আমরা জানতে পারি 2-4 দিন পরে যে আমাদের ঠিক উপরের ফ্ল্যাটে একজন আলবেনিয়ান মুসলমান থাকতেন, তিনি মোস্টলি রাতে 12টার পরে কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা 3 জনই মোটামুটি আওয়াজ পেতাম, তিনি বেশ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন, এবং রাতে আমরা বিভিন্ন ধরনের শব্দ পেতাম ডেফিনেটলি। তো আমরা ধরে নিয়েছিলাম যে আসলে আমাদেরই মধ্যে কেউ একজন ঘুম থেকে উঠছে, টয়লেটে যাচ্ছে, অথবা কিচেনে গিয়ে খাবার দাবার রেডি করছে, এরকম কিছু একটা। তো আমরা এটাকে খুব একটা বেশি পাত্তা দিইনি। এবং আরেকটি ঘটনা প্রায় সময় ঘটতো, আমাদের জানালাগুলো এবং দরজাগুলো আমরা সবসময় ভেতর থেকে বন্ধ করে রাতে ঘুমোতে যেতাম, কিন্তু সারপ্রাইজিংলি প্রতিদিন সকালবেলা উঠেই আমরা কোনো না কোনো জানালা অথবা দরজা সবসময় খোলা পেতাম। তো আমরা একজন আরেকজনের সাথে চিৎকার চেঁচামেচি করতাম যে কেন দরজা অথবা জানালা ভালো করে লক করা হয় না, কেউ একজন আমরা খুলে রেখে হয়তো বা মনে খুলে ঘুমোতে চলে যেতাম। কিন্তু সবাই না আমরা অস্বীকার করতাম যে আমি কাজটি করিনি। তো ফাইনালি কে করতো এটা নিয়ে আমরা কোনো ধরনের ঝগড়াঝাটিতে যেতাম না, আমরা ধরে নিতাম যে আমাদের মধ্যে কেউ একজন করেছিলাম, বাট আমরা এটা স্বীকার করতাম না। যাই হোক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর যখন আমি একা হয়ে যাই বাসাটায়, একদিন ওই আলবেনিয়ান ভদ্রলোকের সাথে আমার দেখা হয়ে যায়, এবং তিনি কথায় কথায় আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি বাসাটায় একা থাকি কিনা। আমি তাকে উত্তর বললাম, হ্যাঁ আমি একাই থাকি, আমার ফ্রেন্ডরা তারা অলরেডি চলে গেছে, একজন বাংলাদেশে ফিরে গেছে আর একজন লন্ডনে আছে, বাট অন্য একটা এরিয়ায়। তো লোকটা খুব অবাক হয়ে আমার দিকে তাকালো এবং সে বললো, তুমি কি অন্ধ নাকি তুমি কানে শোনো না? আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, খুব অবাক হয়েছিলাম আমি। সে তখন বললো যে কিছু না, মে আল্লাহ সেভ ইউ, এ কথা বলে সে অদ্ভুত ভাবে হেঁটে চলে যায়। আমি তখন বুঝতে পারিনি, ওই লোকটা যখন ওই কথাটা বলে, তার 2-3 দিন পর থেকে আমি লক্ষ্য করা শুরু করলাম যে কেউ একজন মধ্যরাতের পরে যখন ওই ভদ্রলোক কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘুমোতে চলে যেতেন, তারপরে আমি মাঝে মাঝে আমার মনে হতো আমি ঘুমের মাঝেই শব্দ পাচ্ছি, কেউ যেন আমার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কিচেনে টুকটাক কিছুটা নড়াচড়া শব্দ হচ্ছে, আমি মনে যেন কাপ প্লেটের আওয়াজ পাচ্ছি, বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো নাড়াচাড়া হচ্ছে। প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো এগুলো পাশের ফ্ল্যাটে কেউ করছে, যেহেতু দেয়াল অনেক বেশি পাতলা, ওখান থেকে শব্দটা আসছে, আমি ওগুলো পাত্তা দিতাম না। এবং পায়ের শব্দটাকে আমি মনে করতাম হয়তো বা উপরের ভদ্রলোকই হাঁটছেন এবং সেটা শব্দ নিচে পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, যেহেতু রাতের চারদিকে অনেক চুপচাপ থাকে। আর আগে বলেছিলাম যে আমার বাসাটা অনেক নিরিবিলি এরিয়াতে ছিল। কিছুদিন যাওয়ার পর আমি হালকা কর্পূরের গন্ধ পেতে শুরু করলাম, দিনে দিনে গন্ধটা যেন আরো বাড়ছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারতাম না যে কিভাবে গন্ধটা বাড়ছে। এবং কর্পূরের গন্ধ পাওয়া শুরু হওয়ার 3-4 দিন পর থেকে আমি আবিষ্কার করলাম যে জিনিসটা, এবং প্রথমবারের মতো অনেক বেশি ভয় পেলাম, সেটা হচ্ছে রাতে সমস্ত দরজা জানালা বন্ধ করে শোয়ার পরেও সকালে উঠে আমি দেখতাম যে জানালা খোলা। প্রথম দিন যখন দেখি আমি ভেবেছিলাম যে জানালার লকে কোনো প্রবলেম আছে, চোর এসেছিল বা কিছু একটা কেউ একজন বাইরে থেকে খোলার চেষ্টা করেছিল। আমি জাস্ট মেক শিওর করি যে আমি ভালোভাবে দরজা এবং জানালা বন্ধ করে শুয়েছি, এবং সেটা করার পরেও পরদিন যখন একই ঘটনা ঘটে তখন আমি আসলে ভয় পেয়ে যাই। এবং দিনে দিনে ওই কর্পূরের গন্ধটা যেন আরো বেশি প্রবল হচ্ছিল এবং হাঁটাহাঁটি শব্দ আরো বেশি বাড়ছিল, এবং সেই সাথে আমার মনে হচ্ছিল যে কিচেনের আওয়াজটা অ্যাকচুয়ালি সেটা আমারই কিচেনের আওয়াজ। আমি প্রচন্ড ভয় পেতাম রাতে, এবং বাধ্য হয়ে আমি তখন উঠে কম্পিউটারে সুরা ইয়াসিন চালিয়ে দিয়ে বসে থাকতাম। আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না, কেন সেটা আমি জানি না। এবং সে সময় আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এত ভয় পাচ্ছি আমি আমার বাসায় একা থাকতে, তারপর আমি বাসাটা ছাড়ছি না, এবং আমি যখন যেখানেই যাই না কেন সন্ধ্যা 7-8টার পর থেকে আমার আর বাইরে থাকতে ইচ্ছা করতো না, আমার খালি ইচ্ছে করতো আমি বাসায় চলে আসি, যদিও আমি জানি যে বাসায় ভয়ঙ্কর কিছু একটা আছে বা কিছু একটা হচ্ছে। এবং একদিন এরকম লন্ডনের কোন এক জায়গায় আমার হাউসমেটের সাথে আমার দেখা হয়ে যায়, যে কিনা লন্ডনে আরেকটা জায়গায় থাকা শুরু করে। সে আমাকে জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় থাকিস? আমি বললাম যে আমি আগের বাসাতেই আছি, এবং সে খুব অবাক হয়ে আমার দিকে তাকায় এবং বললো, তোর কি মাথা খারাপ, তুই এখন ওই বাসায় আছিস? তো আমি বুঝতে পারিনি যে আসলে কিছু, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, প্রবলেমটা কি বাসায়। সে কিন্তু কিছুই বললো না আমাকে, সে শুধু বললো যে তুই বাসা ছেড়ে দে, থাকিস না এই বাসায়। সে চলে গেল আমার সামনে থেকে। এরপর ওই দিন রাতে আমি বাসায় এসে প্রচন্ড ভয়ে ভয়ে থাকি, আমি গন্ধ পাচ্ছিলাম কর্পূরের, আমি মাঝে মাঝে শব্দ পাচ্ছিলাম, এবং আমি শিওর ছিলাম যে নেক্সট মর্নিং আমি উঠে দেখবো যে আমার কোন একটা দরজা অথবা জানালা ও খোলা। এবং আলবেনিয়ান ভদ্রলোক বেশ উচ্চস্বরে কোরআন শরীফ পড়তেন, কিন্তু তিনিও কেমন যেন মানে এখন আর আগের মতো তার কোরআন তেলাওয়াত আমি শুনতে পেতাম না। আমি পুরো রাত অনেক বেশি ভয়ে থাকতাম, আমি তখন বাধ্য হয়ে আমার কোনো না কোনো ফ্রেন্ডকে ফোন করে আমি কথা বলতাম, হয়তো বাড়াতে হোক বা সুবাই ইয়াসিন চালিয়ে আমি বসে থাকতাম। কিন্তু সারপ্রাইজিংলি বাসাটা আমি ছাড়তেও চাইছিলাম না কোনো এক বিচিত্র কারণে। শেষ পর্যন্ত একদিন আমি অনেক সাহস করে আমি ভাবলাম যে না, সিচুয়েশন আমাকে ফেস করতে হবে। তখন আমি বাংলাদেশে আমার ফ্রেন্ডটাকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি। এবং লন্ডনে যে ফ্রেন্ডটা ছিল তাকেও আমি খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে তাকে আমি ট্রেস করতে পারিনি। তো আমি জানতে পারিনি যে আসল কাহিনী কি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার উপরের তলার আলবেনিয়ান ভদ্রলোকটাকে খুঁজে তার সাথে কথা বলার জন্য যাই, এবং গিয়ে দেখি তিনিও বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন। 3 দিন হয়ে গেছে, আমি জানতাম না, এই কারণে আমি কোরআন তেলাওয়াতের শব্দ পেতাম না। তার মানে হচ্ছে পুরো বিল্ডিংটা যেটা কিনা সবকিছু থেকে আলাদা, ওখানে আমি একা থাকি। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি যে বাসাটা দেখি সেই বাসাটা আমার সেই পরিচিত যে ছেলের মাধ্যমে আমি বাসাটা নিয়েছিলাম, সে আমাকে বলেছিল যে কারোর সাথে কোনো কিছু কন্ট্যাক্ট করতে হবে না, জাস্ট প্রতি মাসের শুরুতে লেটার বক্সে যেন আমি ভাড়াটা ফেলে দেয়। তো আমি কখনো ভেবেও দেখিনি যে ব্যাপারটা অস্বাভাবিক। আমি জাস্ট 450 pound একটা এনভেলপে ভরে সেটা আমি লেটার বক্সে ফেলে দিতাম, এবং নেক্সট মর্নিং এসে আমি কখনোই লেটার বক্সের ভিতরে ওই খামটা পেতাম না। তার মানে হচ্ছে কেউ একজন সে কালেক্ট করে নিয়ে যেতেন। এবং এটা অবিশ্বাস্য হলেও সত্য যে আমি জানতাম না যে আমি কার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি এবং কাকে আমি ভাড়াগুলো প্রতি মাসে দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত যখন প্রায় 4 মাসের মতো হয়ে গেল এবং তার মধ্যে এক মাস আমি একা একা থাকি, প্রচন্ড ভয়ে থাকি, শেষ পর্যন্ত আমি ডিসাইড করি, অনেক সাহস করে, আমি বাসা ছেড়ে চলে যাবো, এখানে থাকা আমার পক্ষে পসিবল না, আমি ঘুমোতে পারছি না, আমি কিছুই করতে পারছি না। তারপরে আমি একদিন সন্ধ্যায় বাসায় ফিরে আমার ব্যাগ গুছানো শুরু করি, এবং ব্যাগ গুছাতে গুছাতে আমি চিন্তা করছি আমি নেক্সট মর্নিং আমি চলে যাবো এবং আমি বাড়ি ভাড়াটা দিয়ে চলে যাবো, আমি এখানে আর থাকবো না। এবং সেই রাতে ব্যাগ গুছানো শেষে আমি যখন ঘুমোতে যাই, ও দিন রাতটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, বললে বিশ্বাস করবে না রাসেল, অথবা লিসেনার আপনি হয়তো বিশ্বাস করবেন না। পুরো রাত আমি কাইন্ড অফ ভাঙচুরের শব্দ পাচ্ছিলাম আমার কিচেনে, কেউ মনে হয় যেন প্রচন্ড আক্রোশে সবকিছু ভেঙে ফেলছে, কেউ যেন প্রচন্ড হিংস্রভাবে সবকিছু নাড়াচাড়া করছে। এবং আমি জানি না ওই দিন রাতে আমার এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে বর্ণনা করবো, যারা এই ধরনের সিচুয়েশনে পড়েছেন কখনো তারাই হয়তো শুধু বুঝতে পারবেন যে একটা মানুষের মনের অবস্থা তখন কি হতে পারে। পুরো রাত আমি ভয়ে কাঁটা হয়ে আমার বিছানায় বসেছিলাম, আমি একটু ঘুমোতে পারিনি। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে আমি আমার বাসাটা ছেড়ে দিই, এরপরে আমি আর কখনোই ওই বাসার ধারে কাছেও যাইনি। এই ছিল রাসেল আমার গল্প, এই ছিল লিসেনার আমার গল্প। আমি জানি না কতখানি আপনি বিশ্বাস করেছেন, কিন্তু ঘটনাটা কিন্তু একদম সত্য। আই হোপ আপনার গল্পটা ভালো লেগেছে, অথবা আপনি ভয় পেয়েছেন, যেটা মূল উদ্দেশ্য ছিল। এবং রাসেল অনেক অনেক থ্যাংকস, রেডিও ফুটিকেও অনেক অনেক থ্যাংকস আবারও অপরচুনিটিটা দেওয়ার জন্য, যে আমি রেডিও ফুটিতে অনেকদিন পর আবার কথা বললাম। এবং রেডিও ফুটি সপ্তম জন্মবার্ষিকীতে রেডিও ফুটি সমস্ত এমপ্লয়িজ, কারেন্ট, এক্স, যত এমপ্লয়িজ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং লিসেনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় রেডিও ফুটি সাথেই থাকার জন্য। শুনছেন সবসময় রেডিও ফুটি 88.0 FM।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি হইতে সময় রাত 1:38। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং এই মুহূর্তে আছে সাব্বির ভাই আমাদের সাথে। আর সে সাথে দেখতে পাচ্ছি অসংখ্য এস এম এস আপনারা পাঠাচ্ছেন। ডিজে রাজ আমাদের এস এম এস করছেন শান্তিনগর থেকে এবং তিনি বলছেন যে টু মাচ নাইস ক্যারি অন। এছাড়াও আমাদেরকে অর্থ এস এম এস করেছেন টঙ্গী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন সোহান, এস এম এস করেছেন সুলতান এবং তিনি রনর ঘটনাটার বেশ প্রশংসা করেছেন। ফয়সাল আমাকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে সাকিব এবং তিনি বলছেন যে যত ঘটনা শুনেছেন তার মধ্যে এই ঘটনাটা তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লেগেছে। তমা ফার্মগেট থেকে লিখেছেন আমাদেরকে, এবার ছাড়া রাশেদ আমাদেরকে ধামরাই থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল। কবির জিনজিরা থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রাকিব উত্তরা থেকে। তমা ফার্মগেট থেকে এস এম এস করেছেন ফয়স আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন সাইফুল রামপুরা থেকে, আমাদেরকে এস এম এস করেছেন শশী জিনজিরা থেকে, আমাদেরকে ব্যাডমতিন এস এম এস করে সবাইকে হাই গাইজ বলেছেন, ওকে, আমাদেরকে নূর মোহাম্মদ এস এম এস করেছেন খালিশপুর খুলনা থেকে, কেয়া আমাদের চিটাগাং থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন শোভন খুলনা থেকে এবং তিনি লিখেছেন ভয় পাচ্ছি, আহাদ আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে এসি ছেড়ে লাইট অফ করে ভূত এফ এম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস করেছেন সুফিয়ান, এস এম এস করেছেন মজিদ, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি প্রথমা সিয়াম এস এম এস করেছেন, ধীমান আমাদের এস এম এস করেছেন, মনসিভ এস এম এস করেছেন, শোভন আমাদেরকে এস এম এস করেছেন, আহাদ আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং এই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের আরো একজন আরজে, যিনি এখন আমাদের সাথে আর নেই কিন্তু আসলে আমাদের সাথে তো আছেনই। এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে তিনি আমাদের সাথে মানে সবসময় যেরকম ভাবে ছিলেন সেরকম ভাবে আমাদের সাথে আছেন, যোগাযোগটা সবসময় থেকে গেছে। তো আমরা তার কাছে একটা ফাইল রেকর্ড করে নিয়ে এসেছি, আমরা তার ঘটনাটা রেকর্ড করে নিয়ে এসেছি, সেই রেকর্ড ফাইলটা আপনাদের জন্য প্লে করছি। আর যে জেরিন চলুন আমরা শুনেছি তার ঘটনাটি।
আমি জেরিন, যখন রেডিও ফুর্তিতে কাজ করেছি 2007 থেকে 2008 শেষ পর্যন্ত, ততদিন আমাকে সবাই আরজে জেরিন নামেই চিনত এবং সম্ভবত আমার ভয়েসটা এতদিন পর আবার শুনলে অনেকেই একটু একটু করে মনে করতেও পারবেন। আমার শো এর দুটা টাইম ছিল, একটা হতো খুব সকালে যে সময়টাতে অফিস অলমোস্ট খালিই থাকতো, আর একটা শো ছিল 7-11 সন্ধে 7টা থেকে 11টা, সেখানেও একটা শো এর বড় টাইম দেখা যেত যে অফিস পুরাটা খালি থাকতো। তো ভূত এফ এম নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমার ওই রেডিও ফুর্তির সময়টাও মনে পড়ে, কারণ আমার কলিগরা অনেকেই দেখা যেত যাওয়ার আগ দিয়ে আমাকে অনেক কিছু স্টোরি টোরি শোনা যেত, এখানে কিন্তু যখন অফিস খালি হয় এরকম হয় করিডোরে। তো দেখা যেত বেশিরভাগ টাইমে আমি ভয়চটা অনের রুম থেকে বেরিয়ে হতাম না, বেশিরভাগ টাইমে অনের রুমই থাকতাম, গান টান বাজতো, মনে হতো যে না আমার সাথে আরো লোকজন আছে। আর রেডিও ফুর্তি দেখতে দেখতে 7টা বছর পার করে 8 নম্বর বছরে পা রাখছে, খুবই খুবই আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। এবং যেটুকু সময় রেডিও ফুর্তিতে ছিলাম ভীষণ ভালো কেটেছে, গানে আর ফুর্তিতে কেটেছে। আর আমার স্টোরি ভৌতিক গল্প বলতে আসলে ভূতে খুব একটা ভাবে বিশ্বাস করা হয় না, তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে লাইফে এরকম অনেক ঘটনা ঘটে যেটা ঠিক সেভাবে লজিক দিয়ে এক্সপ্লেন করা যায় না, অনেক চিন্তা ভাবনা করেও হয়তো আমরা সেটাকে ঠিক সমীকরণটায় বসাতে পারি না, এরকম ঘটনা কিন্তু ঘটে। তো আমার ঘটনা বলতে গেলে যেটা নিজের একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স গল্প যদি বলি, তাহলে আমি গল্পটা বলার সময় আমার একটু একটু মনটা খারাপও হবে এই জন্য, কারণ এটার সাথে একটা খুব পার্সোনাল সেন্টিমেন্ট জড়িত। আমার খালা, আপন খালা, উনি প্রায় 7-8 মাস ক্যান্সারে ভুগে মারা গিয়েছেন এবং এই পুরো সময়টা উনি আমাদের সাথেই ছিলেন, আমার বাসাতেই এবং আমার রুমে উনি থাকতেন, যার কারণে ভীষণ সেই সময়টা খুব ইমোশনালি জড়িত ওই মেমোরিগুলি। তো উনি যেদিন মারা যান আমাদের এই বাসাতে, আসলে আমার রুমেই মারা গেছেন, তো আমি ওই সময়টা বাসায় ছিলাম না ঠিক, ওনার হয়তো 2-3 মিনিটের জন্য মিস করেছি, তারপরে অফিস থেকে বাসায় এসে আসলে আমি ওনাকে আর পাইনি। তো আমার রুমে যেটা হচ্ছে জানালা আছে একটাই এবং জানালা স্লাইডিং ডোরে যেটা হয় যে অর্ধেকটা খোলা থাকে এবং অর্ধেকটা বন্ধ থাকে, জিনিসটা মুভেবল, কিন্তু কোনো একটা কারণে যেই দিকটা বন্ধ থাকে ওই দিকটা বন্ধ থাকতে থাকতেই জানালাটা ওখানে ফিক্স হয়ে গেছে, আমি চেষ্টা করে ওটাকে মুভ করতে পারতাম না। তো উনি যেদিন মারা গেলেন আমি এসে সবাই বাসায়, তো বুঝতেই পারছেন যেরকম যেরকম অবস্থা হওয়ার কথা একটা মানুষ মারা গেলে সেই বাসায় সেরকম অবস্থা। তো কিছুক্ষণ পর আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার রুমের যে জানালাটা সেটার যেটা যেদিকটা ফিক্স ছিল, শক্ত ছিল, সেদিকটা একেবারেই সরানো, পুরোপুরি জিনিসটা মাঝামাঝি আনা, এবং পিছনে যে যখন আমি দেখলাম পুরোটাই ট্র্যাকের বাইরে, স্লাইডিং ডোর যেটা হয় যে স্লাইডে একটা ট্র্যাকে রাখতে হয় পুরোটাই ট্র্যাকের বাইরে, এবং এটা একটু হাত দিয়ে জাস্ট ঠিক করার চেষ্টা করার সময় দেখা গেল পুরো গ্লাসটা আমার হাতে চলে আসলো। মানে এত শক্ত জিনিসটা, পুরোপুরি আলাদা আলগা ট্র্যাক থেকে বাইরে এবং মানে পড়ে যাওয়ার অবস্থা। তারপর অনেককে জিজ্ঞেস করলো যে এই শক্ত জিনিসটা কে এভাবে মুভ করেছে, যে কোনো সময় তো জানালাটা খুলে ভেঙে যেতে পারতো, কাঁচের জানালায় যেটা হয়। তো কাউকে এরকম বাইরে যে বলেছে যে আমি এটা করেছি, আসলে ওই জানালাটা কেউ মুভ করে না ওই দিন। তো আমি জানি না, এটার এক্সপ্লেনেশন আমি আসলে খুঁজে পাই নাই। এরকম হতে পারে, মৃত্যু একটা জিনিস আসে, একজেক্ট যখন আসে এবং একটা মানুষের জান নিয়ে যায়, আমি জানি না কি হয় ডিউরিং, যার সাথে হয় ওই সেই মানুষটাই আসলে হয়তো জানবে এবং সে কখনোই ফিরে এসে আমাদেরকে বলার মতো অবস্থাটায় থাকে না। কিন্তু এই জিনিসটা আসলে আমি তারপরে অনেক চিন্তা ভাবনা করে এটা কোনো কিছু লজিক খুঁজে পাই নাই। আমার কাছে মনে হয়েছে বিষয়টা হয়তো ন্যাচারাল ছিল না, কিছু একটা ছিল যেটা আমরা লজিক দিয়ে আসলে প্রমাণ করতে পারি নাই। আর আমি এখন যে বাসাটার গল্প বললাম সেটা আমি যেই রুমে থাকি আমার রুমটাই সেটা হয়। আর আমার ঠিক আমাদের উপরের ফ্ল্যাটটা আসলে ওইখানে যে ফ্যামিলিটা থাকতো ওনারা বিদেশে সেটেল হয়ে গেছেন, পুরো ফ্যামিলি না, ওই বাসা মহিলা উনি বাচ্চাদের নিয়ে বাইরে থাকেন এবং যে আমাদের আঙ্কেল আছেন উনি পাইলট, যার কারণে বেশিরভাগ সময় দেখা যায় ওনাকে ফ্লাইটে থাকতে হয়, মানে ওনাদের ফ্ল্যাটটা বেশিরভাগ সময় খালি থাকে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি একটা ঘটনা যেটা হয়, আমি একা হইলে সেটা হয়তো আমি এখানে আজকে শেয়ার করতাম না, কিন্তু জিনিসটা আরো অনেকেই এক্সপিরিয়েন্স করেছে যার কারণেই বলা। আসলে যে রাত 12টার পরে যে সময়টা আসলে আমাদের ঘুমাতে যাওয়ার সময়, সে তারপরেই দেখা যায় যে ঠিক উপর ফ্লোরে অ্যাক্টিভিটি হলে আমরা বুঝতে পারবো, ফ্লোরের একটা বিষয় আছে, একটা যেটা হয় রান্নার গন্ধ আসে, মাছ রান্না মাছ ভাজা এটা আসে। তারপর যেটা হয় মানুষজনের আওয়াজ শোনা যায়, কথাবার্তা মহিলা বাচ্চা এরকম তাদের আওয়াজ শোনা যায়, এবং ফ্লোরে আপনি মার্বেল ছুঁড়ে দিচ্ছেন, এরকম কিছু হলে কিন্তু ঠিক আমার ইমিডিয়েট উপরে যে ফ্লোরটা সেটাতেই আমি বুঝতে পারবো, আশেপাশেরটা কিন্তু বুঝতে পারবো না। তো এটা আমি ভাবতাম যে না আমার ভুল হতে পারে বা অন্য বাসায় বা এরকম কিছু, বাট আমার মামা মাঝখানে একবার আসছেন আমাদের সাথে থাকতে, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার তোমাদের উপরে ফ্লোরে কি রাত 12টার পরে ওনারা সব রান্না বান্না সবকিছু শুরু করেন কি না। আমি না ওনারা তো কেউ হাসলে দেশে থাকেন না, আঙ্কেল আসেন উনি মাঝে মাঝে থাকেন, উনি বেশিরভাগ টাইম দেশের বাইরে থাকতে ওনার কাজের জন্য। তো আমি জানি না, আমি একা হইলে হয়তো জিনিসটা নিয়ে এতটা চিন্তা করতাম না, কিন্তু যেহেতু আমি ছাড়া অন্য আরেকজনও জিনিস সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে, যার কারণে আমার কাছে মনে হয় জানি না হতে পারে এমন কিছু যে খালি ফ্ল্যাটে অনেক সময় হয়, অনেকে বলে যে অনেকদিন একটা জায়গা যদি খালি থাকে সেখানে হয়তো অন্য ধরনের অন্য কিছুর বসবাস গড়ে উঠতেই পারে। তো ওটা মনে হয় যে হ্যাঁ এরকম কিছু থাকলেও থাকতে পারে, বাট চেষ্টা করে জিনিসগুলিকে খুব নর্মালি নিতে, নাহলে নিজেকে একা একা থাকলে তার নিজেই ভয় পাওয়া যায়, ভয় পেতে হবে। ওরকম ভূতের গল্প বা ভূতে বিশ্বাস না করলেও খুব বেশি ন্যাচারাল না এরকম কোনো গল্প বলতে গেলে আসলে এই দুইটাই মনে পড়ে বেশি, আর কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে গেলেও দেখা যায় যে এই গল্পগুলি বেশি বলা হয়। আর রেডিও ফুর্তি লিসনারদের অনেক 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 শুভেচ্ছা, সবাই অনেক বেশি ফুর্তিতে থাকেন, ফুর্তি করেন, এবং সবাইকে থ্যাংকস আমার স্টোরি শোনার জন্য।
দোস্ত কালকেই সবাই মিট করতে যাচ্ছে,
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.9 FM, বলছি আর যে অপু সাথে রয়েছে, আর যে রাসেল এবং আর যে সাব্বির।
আর সাব্বির ভাই এখন কি করবে অপু ভাই?
আমি ভাই আমি আগামীকালকে চিটং যাচ্ছি, হ্যাঁ রেডিও ফুর্তির চিটং স্টেশন আছে। বাই দ্য ওয়ে এই সুযোগে আমি একটু বলে নিতে চাচ্ছি, আগামীকালকে থেকে রেডিও ফুর্তির চিটং স্টেশনে বেশ কিছু সারপ্রাইজেস থাকছে, যারা চিটং এ থাকবেন তারা সারপ্রাইজ গুলো পাবেন, আমি সেটা চিটং গিয়েই শুনতে হবে, আমি এখান থেকে বলতে যাচ্ছি না। তো যাই হোক আমি চিটং যাচ্ছি, আমাকে বেশ কিছুদিন থাকতে হবে, তো আমি অনুরোধ করবো আমার বন্ধু বর সাব্বির কাছে চিটং সংক্রান্ত কোন ভৌতিক গল্প না বললেই শ্রেয়।
আচ্ছা আমি কিন্তু চিটং সম্বন্ধে বলিনি, আমি বলেছি একটা রেস্ট হাউস ছিল, সেই রেস্ট হাউসে গিয়ে আমি ওই বাথরুমে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি যে একটা তাদের কাছ থেকে শোনা। তো যখন বললাম তো সাথে সাথে আপনি দেখলেন যে অপু রাগারাগি করে আমার সাথে রুম থেকে বের হয়ে গেল। তো আমি এখন যে ঘটনাটা বলবো এইটা হচ্ছে গিয়ে ফয়েজ লেকের, যেটা আসলে চিটাং এ অবস্থিত না আর কি, অপুর জন্য
একটু দূরে ঘটনাটা
এরকম যে কিছু ফ্রেন্ড আসলে আমারও যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমি ম্যানেজ করতে পারিনি, যাওয়া হয়নি। সো ওরা গেছিল, গিয়ে যাওয়ার পর মানে ফয়েজ লেক যখন আগের অবস্থাটা ছিল আর কি, এখন তো হচ্ছে গিয়ে ওখানে অনেক অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বসানো হয়েছে, বাট আগে যখন শুধুমাত্র লেকটা ছিল এবং মানুষজন যখন ঘুরতে যেত তখনকার সময়, তো তখন নৌকা দিয়ে আসলে ঘোরা যেত, একটু সাম্পান টাইপের নৌকা ছিল কিছু, সো ওইগুলি দিয়ে আসলে ভিতরে ঘোরা যেত। তো একটা ফ্রেন্ড হঠাৎ করে লক্ষ্য করে, এটা আমি আপনার শোতেও অসংখ্যভাব শুনেছি এবং তখন আমার কাছে জিনিসটা আবার ট্রিগার করেছিল যে নৌকা দিয়ে যখন আসলে যাচ্ছিল তো হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পর মাঝি বৈঠা ইয়ে করা বন্ধ করে দিয়েছিল। তো জিজ্ঞেস করেছে যে যান না কেন, বলে না ওখানে আর না যাই, ফিরে যাই, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, এখন আর ওই দিকটায় না যাই। তো বললো যে কেন চলেন, এখনো তো সন্ধ্যা হতে মাগরিবের আজান দিতে এখনো দেরি আছে, তো চলেন আমরা যাই। তো বলে না 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 ওদিকে যাওয়া যাবে না, বলছে আরে চলেন মামা। তো তখন এটা বলার পরে সে মানে একদমই যেতে নারাজ, তো তখন বললো যে চলেন আরেকটু সামনে যাই, বলে না আরেকটু সামনে সমস্যা আছে, বলে কি সমস্যা, বলে না আমি আপনারা বুঝবেন না এখানে সমস্যা আছে, বলে কি এখানে বেশি গভীর, আমরা সবাই সাঁতার টাতে জানি কোনো অসুবিধা নেই, বলে যে ঠিক আছে আমরা তাহলে একটু সামনে, আরেকটু সামনে গেছে। তো সামনে যাওয়ার পর হঠাৎ করে একজন একটু দেখতে পারে যে পানির মধ্যে আপনি কোন একজন মহিলার চুল যেমন ভাসলে যেরকম দেখা যায় সেরকম চুল ভাসছে। সো এইটা দেখার পরপরই সে বলে যে এটা কি, তো এটা দেখার পরই মাঝি কোনো কিছু কারো সাথে না বলে সাথে সাথে হচ্ছে কি নৌকাটা ইউটার্ন নিয়ে আর কি ঘোরায় ফেলছে। তো তখন জিজ্ঞেস করেছেন যে এটা কি ছিল, তো তখন মাঝি বেশ রাগারাগি করা শুরু করে তাদের উপর যে আপনাদের আগেই বলছিলাম যে আপনারা আসলে যারা এখানকার না তারা আপনারা না বুঝে অনেক কিছু করে ফেলেন, পরে বিপদ হয় আমাদের। তো বলতে চাই যে কেন এখানে কি, যে ওইটা চুলের মতো এটা কি ছিল, মানে জিনিসটা ছোট না কিন্তু বেশ অনেক বড়, নৌকার চারপাশ জুড়ে আসলে চুল দিয়ে আসলে ঘেরা এরকম টাইপের মনে হচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল কেউ ডুবে গেছে চুল ভাসতেছে,
কিন্তু অনেক
কিন্তু ব্যাপারটা অনেক বড় ছিল আর কি, মানে পুরো নৌকাটার অলমোস্ট অর্ধেকটা জুড়ে। তো এইটা দেখা মাত্র হচ্ছে গিয়ে মাঝিটা খুব বেশি ভয় পায় আর কি, কারণ আমার ফ্রেন্ড যারা গেছিল তারা ওখানকার লোকাল না, ওরা এটা সম্বন্ধে কোনো কিছু জানে না, দে ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং যে আরে আরে এটা কি আসলে। তো বাট মাঝি খুব রাগারাগি শুরু করে, তো তখনই ওদেরকে নিয়ে ঘাটে নামায় দেয়, তো কোনো কিছু বলে না। তো আমার যে ফ্রেন্ডটা ছিল তার চাচা আবার চিটাঙের, সো ওনার সাথে গিয়ে পরে বলে যে মাঝি আমাদের সাথে এরকম ব্যবহার করলো, সো মাঝির কাছ থেকে ঝাড়িয়ে খেলাম, ব্যাপারটা তো খুব একটা ভালো লাগতেছে না। তো বলে যে আসলে ঘটনাটা এরকম না, তোমাদের আসলে তোমাদের ভালোর জন্য মাঝি ওখানে নিয়ে যায়নি, সেই জিনিসটা হচ্ছে কি এখানে মানে এরকম অনেকে আগে গিয়ে এই জিনিসটা এরকম দেখেছে যে চুল ভাসছে এরকম এরকম, ফয়েজ লেক নিয়ে কিন্তু অনেক মিথ আছে।
হ্যাঁ আমিও বেশ কিছু শুনেছি এরকম,
আমি ভূত এফএম এও এর আগে অনেকবার
শুনেছি, হ্যাঁ
একটা মিথ আছে যে এবং এই কিছু কিছু জায়গাতে যে জিনিসগুলি আসলে মিথ আনসলভ যেসব মিস্ট্রিগুলি আছে সেগুলিকে কিন্তু নিয়ে আসলে কোনো ডিসকাশন করে আসলে মানুষ কুলকিনারা করতে পারেনি। তো এরকম কিছু একটা দেখে ওরা ওখান থেকে ফিরে আসছে, তারপরে অনেক শব্দ শোনা যায় শুনেছি আমি ফয়েজ লেকের ওখানে। সো মাই পিস অফ অ্যাডভাইস টু অপু যে ডোন্ট গো,
মানে আমি খুব অবাক হচ্ছি যে আপনি আপনি ফ্রেন্ড তারপরে আপনি যেটা করছেন, ম্যাক্সিমাম ঘটনা
সব সাব্বির ফর রুইনিং মাই ট্রিপ চিটাং ট্রিপ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ,
মানে ম্যাক্সিমাম ঘটনা কিন্তু সে চিটাং নিয়েই বললেন,
নট চিটাং বাট হচ্ছে কি তুই কতদিনের
জন্য থাকবি, মাই নেক্সট ডেস্টিনেশন ইজ সিলেট বাই দ্য ওয়ে,
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
বাট কালকে তো তুই চিটাং
যাচ্ছিস, হ্যাঁ কালকে চিটাং
এ, বেস্ট অফ লাক,
ও মাই গড, আই এম নট গোইং টু ফয়েজ লেক ট্রিপে, আর গেলো আমি ডেফিনেটলি মাঝির কথা শুনে উনাকে মান্য করে যতটুকু আমাদেরকে ঘোরাতে চান ততটুকু ঘুরবো
এবং সবার আগে বাথরুমে চেক করবেন যে কোনো
র‍্যাশ আছে কিনা। দ্যাট রিমাইন্ডস মি রাসেল ভাই, আমরা যদিও আমরা প্রায় মনে হয়
একটু চলুক অসুবিধা নাই,
আচ্ছা সেই দিকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ধরনের সুপার ন্যাচারাল জিনিস বা সুপার ন্যাচারাল ব্যাপার তো আসেই। বিফোর ভূত এফএম, আজকে যেহেতু ফুর্তি সাত বছর হয়ে গেল পুরোনো কথাই বারবার মনে পড়ে, তো বিফোর ভূত এফএম অ্যাকচুয়ালি স্টার্টেড
ফুয়াদ লাইভ তখন চলতো, এখন আবার নতুন করে শুরু হয়েছে, তখন ফুয়াদ লাইভ ছিল। উই ডিড একটা স্পেশাল এপিসোড অফ ফুয়াদ লাইভ যেটা ছিল হরর এপিসোড, এবং ওই এপিসোডটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে টু সাম এক্সটেন্ট ইজ দ্য ভেরি ইনিশিয়াল ইন্সপিরেশন ফর ভূত এফএম, যে ওই এপিসোডটা যেবার হয়েছিল। ব্যাপারটা এরকম ছিল যে ফুয়াদের সাথে প্ল্যান ছিল যে আমরা ঠিক আছে আমরা প্রত্যেকটা এপিসোড একটা থিম নিয়ে করবো। একটা থিম ছিল এইটিজ নাইনটিজ টেলিভিশন শোজ, একটা ছিল তো একটা ছিল হরর। ওই এপিসোডে অ্যামেজিংলি যে এরকম ছিল যে আমরা দুজন শো শুরু করি খুবই হালকা মুডে, মাসুম ভাইও ছিল আমার যদি মনে পড়ে, কন্ট্রোল করছিল উনি বোর্ড, সো খুব হালকা মুডে আমরা শোটা শুরু করি, হালকা মুডেই শোটা চলছিল। একটা পয়েন্টে আমরা বেশি এক্সাইটেড হলে যেটা আমরা লাইট টাইট নিভিয়ে দিলাম, রাত্রেবেলা শো অন্ধকারে করবো। And literally, Fuad, মানে যারা চেনেন ফুয়াদকে, রাসেল ভাই আপনারা সবাই জানেন ফুয়াদ তো অনেকই মানে মজার মানুষ, হাসুমাসু দুষ্টমি করছে বা সিরিয়াসলি নেয় না কিছু। একটা পয়েন্ট আমার মনে আছে আমরা তিনজনই মানে উই স্টার্টেড স্কেয়ারিং বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তখন মানুষ আমাদেরকে কল করছিল, এটা কল ইন ছিল, কল আউট ছিল, আমরা কল করছিলাম যারা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন এবং মানুষ তাদের রিয়েল স্টোরি শেয়ার করছিল। ইট ওয়াজ সো স্কেয়ারি
আসলে,
যে আমরা একটা সময় লিটারেলি ভয় পাওয়া শুরু করলাম। তো তখন আমি আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করেন যারা রেগুলারলি ভূত এফএম শোনেন এবং একটা প্রশ্ন করেন সব সময় যে আচ্ছা আপনাদের যে ভূত এফএমটা হয় এটার এই ঘটনাগুলো কি সত্যি? তো আমি সবাইকে ওই উত্তরটা দেই আলাদাভাবে, এখনো আবার দিচ্ছি যে দেখেন সত্যি মিথ্যা যাচাই করার দায়িত্ব কিংবা লাইসেন্স আমাদের কাছে নেই। আনফরচুনেটলি আপনারা যদি বলেন আমরা অ্যাপ্লাই করতে পারি সত্যি মিথ্যা যাচাই লাইসেন্স,
কিন্তু মানে আপনাদের মধ্যেই কেউ কিন্তু শেয়ার করছে
এক্স্যাক্টলি
এটা আমাদের।
বাট যেটা হয় যে যারা শেয়ার করেন আমরা চেষ্টা করি যতটুকু অথেন্টিক থাকে তো রাখার। রাসেল ভাই যেটা করেন যে স্ক্রিনিং করেন গল্পটা সেখান থেকে বেছে পড়েন, তবে আমি যতদূর দেখেছি যতদূর অবজার্ভ করেছি যতটুকু শুনেছি দেখেছি যে যারা যখন শেয়ার করে either they are making a very good story, they need to get Oscar for this, or those are real experiences, or those are real
reaction stories.
তো আমার মনে হয় যে আসলে এই যে একটু সাব্বির যেটা বললো যে এই ধরনের গল্প যদি আমরা শুনি বা এক্সপিরিয়েন্স করি বা যদি নিজে এক্সপিরিয়েন্স করি এগুলার গভীরে না যাওয়ার চেষ্টাই করি।
আরেকটা ব্যাপার হচ্ছে রাসেল ভাই, ওই কিছুদিন আগে আমরা একটা জায়গায় সবাই বসছিলাম, আমি সাদিয়া অপু আমরা সবাই বসছিলাম, তো হঠাৎ করে ভূত রিলেটেড অথবা এই ধরনের ডিসকাশন শুরু হয়েছিল, মানে ইটস মানে কফি টেবিল ডিসকাশন টাইপের অনেকক্ষণ ধরে চলছে। সো হঠাৎ করে মানে একটা ঘটনা সাদিয়া হঠাৎ শেয়ার করে যে ওর একটা হচ্ছে গিয়ে কাজিনের ছোট বাচ্চা, ছোট বাচ্চার ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে নিই যে অনেক সময় দেখবেন কোন ছোট বাচ্চা অসম্ভব অট্টহাসি টাইপের হাসে, এবং ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ছোট বাচ্চাদের হাসি এমনি দেখতে খুব ভালো লাগে, বাট ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু খুব স্কেরি হয়, যদি আর আপনি খুব অন্ধকার মানে ওই রকম জায়গায় ওই অ্যাটমসফিয়ারটা যদি ওইরকম হয় তাহলে খুব স্কেরি হয়। সো সাদিয়ার গল্পটা এরকম ছিল যে ওই বাচ্চাটা আসলে জন্ম হচ্ছে ইংল্যান্ডে, ওরা খুব সুন্দর গ্লাসগোতে থাকতো, তো তখন সেক্ষেত্রে ও তো ও প্রায় দেখা যেত বাচ্চাটা ছোটবেলা থেকেই সিলিং এর দিকে তাকিয়ে বলতো ভূত ভূত অথবা এরকম, যখন ও কথা বলা একটু একটু বুঝতে পেরেছে ভাও এরকম কিছু একটা ইন্ডিকেট করতো,
ভয় বলতো
অথবা ও একটু কান্নাকাটি করতো এবং একটা পার্টিকুলার জায়গা দেখিয়ে সে খুব ভয়ের ব্যাপারটা এক্সপ্রেস করতো। তো অনেক পরে যখন বাচ্চাটাকে আসলে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে, কি বলে ওটার নাম, সে একটু বড় হওয়ার পর তারা লন্ডনে শিফট করে, এবং লন্ডনে আসার পর ওরা মিউজিয়ামে গেছিল, মিউজিয়ামে গিয়ে ওখানে একটা জায়গায় কফিন বক্সের ভিতরে একটা মমি অথবা এরকম কিছু দেখতে পায়, তখন লিটারেলি বাচ্চাটা ওই আগের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা দেয় যে ভয়, তখন ওর মা আসলে এই পুরো জিনিসটাকে কোনো কিছু মানে একটু রিলেট করার চেষ্টা করেছে যে আসলে কি হচ্ছে অথবা সে হয়তো এরকম কোনো কিছু দেখতে পায়। তো এইটা ছিল তার ওইখানকার ঘটনা। তারপরে অনেক বছর পরে ওরা বাংলাদেশে ফিরে আসে, তো ওরা একটা বাসায় থাকতো মগবাজার অথবা এরকম কোথাও, এবং বাসাটা অনেক হাই রাইজ বিল্ডিং ছিল, লাইক 8-10 তলা আর কি, তো ওইটার আশেপাশে অন্য কিছু থাকার কোনো চান্স নেই আর কি, ওই একটা সাইডে খালি ছিল। তো সাদিয়া একদিন ওকে নিয়ে বসে টিভি দেখছিল, সো হঠাৎ করে দেখে বাচ্চাটা খেলছিল, তখনও বাচ্চা আর কি খুব একটা বড় না, তো খেলতে খেলতে হঠাৎ করে জানালা দিয়ে, জানালাটা বেশ বড় ছিল পুরো সিলিং থেকে ফ্লোর পর্যন্ত, সো হঠাৎ করে ও বলে যে বাচ্চাটা ওইদিকে তাকিয়ে হাসি দিচ্ছে। তো সাদিয়া টিভি দেখছিল, বাট ও পাশে দেখলো যে বাচ্চাটা ওই জানালাটার দিকে তাকিয়ে হাসছে। সো ও তখন ওইদিকে তাকিয়ে দেখে কিছু নাই, পর্দাটা সরানো কোনো কিছু নাই। তো তখন বাচ্চাটা জানালাটার দিকে তাকিয়ে হঠাৎ করে হাসতে হাসতে বলছে, আঙ্কেল আঙ্কেল বাবু কই।
আচ্ছা,
সো ঘটনাটা এই পর্যন্তই। এবং সাদিয়া ওখানে দেখে আছে যে বাবু তুমি কার সাথে কথা বলতেছো, আসো আমরা খেলি। তো সাদিয়া ওকে আসলে অন্যখানে নিয়ে চলে গেছে, ওইটা আর কথাটা আগাতে দেয়নি। কিছুদিন পরে কোনো এক কারণে ওই বাসায় একটা মিলাদ হয়, এবং মিলাদের সময় একজন হুজুর আসে। সো সে এসে মিলাদটা পড়ানোর পর হঠাৎ করে ওই বাচ্চাটার বাবাটাকে ডেকে বলে যে আপনার এই বাসাটা, বাসা কি বলে যে বাঁধিয়ে দেওয়া, এটা করতে বলে। বলে হুজুর কেন, কোনো সমস্যা? বলে না, এখানে আমার জানা মতে একটা পূর্ণ বয়স্ক লোক এবং একটা বাচ্চার জিন আছে। এবং যেটা পরবর্তীতে, এই পরবর্তীতে ঘটনাটা জানাজানি হয় অথবা হচ্ছে গিয়ে ফ্যামিলির মধ্যে, তো তখন আসলে সাদিয়া ওর ওই কাজিনের সাথে জিনিসটা শেয়ার করে যে ও কিন্তু একদিন এরকম বলছিল, এবং পুরো জিনিসটা পরবর্তীতে জানা যায়। মানে মানে ওই বাচ্চাটাকে আমিও, আমরাও মনে হয় একবার দেখেছিলাম, দেখে হচ্ছে যে এই বাচ্চাটার নাম হয়েছে আঙ্কেল আঙ্কেল বাবু কই,
কারণ হচ্ছে
বাচ্চাটা এইভাবে আসলে তাদেরকে অ্যাড্রেস করতো। সো মোটামুটি মোরলেস মনে হয় যে সে হয়তো কিছু দেখতে পায়,
একটা দেখতে পেয়েছিল,
এবং ওই সময় যখন দেখতে পেয়েছিল তখন তাদের সাথে হয়তো কমিউনিকেট করতো মেবি।
ওটার একটা পরের এক্সটেন্ডেড একটু ঘটনা জানি আমি, আবার পরে সাদিয়ার সাথে মাঝখানে কথা হচ্ছিল। এর পরের এক্সটেন্ড ঘটনা, বাচ্চা যখন আরেকটু বড় হয়ে যায়, মানে এখন বেশ বড়, যে কথাবার্তা মানে বেশ ভালোই বোঝে ইয়ে করে, তো তাদের বাসায় একটা কাজের ছেলে রাখা হয়, তো কাজের ছেলে এবং একটা কাজের মহিলা মেবি রাখা হয়। তারা মানে বেশ অনেকদিন ধরে উইয়ার্ড আচরণ করছিল এবং তারা ভয় পাচ্ছিল কোন একটা কারণে। তো পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হয় যে কি, তোরা থাকবে না, কাজ করবে না, চলে যাবে, তো তাদেরকে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, কি জন্য চলে যাচ্ছ এতে, তো ওরা বলে যে যখন অনেক গভীর রাত হয়ে যায় তখন ডাইনিং স্পেসের ওই জায়গাটায়, সব পাশে ডাইনিং স্পেসটা বড় জায়গা হয়, ওই জায়গাটায় লাল কাবলিওর পাঞ্জাবি পরা এরকম একজন লোককে এবং একটা বাচ্চাকে, সেও মনে হয় লাল কিছু পরা, ছোটাছুটি করতে দেখে তারা। মজার ঘটনা হচ্ছে যে সাব্বির যে ঘটনাটা বললো, সাদিয়ার সাথে ওই বাচ্চাটার এক্সপিরিয়েন্স, হুজুরের এসে বলা এবং ওই যারা বাসায় কাজ করতেন তাদের, তিনটা কিন্তু ভিন্ন ঘটনা, কারোর সাথে কারো যোগাযোগ
নাই, একদমই যোগাযোগ,
দে হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য সেম থিং, একই জিনিস তিনজন আলাদা আলাদা ভাবে এক্সপিরিয়েন্স করে।
আমরা শেষ করি এবং অপু ভাই, সাব্বির ভাইকে দিয়ে শুরু করি, তাই না? সাব্বির ভাই সবার কাছে একটু বিদায় যদি নিয়ে নিতেন তাহলে।
ওকে, লিসেনার, থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই ফর কলিং মি। অনেকদিন পর হচ্ছে কি রেডিও ফুর্তিতে আসতে পেরে ভালো লাগলো, বাট হচ্ছে কি যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি 7 বছর পার হয়ে গেছে, আমি রেডিও ফুর্তি ছেড়ে দিয়েছি অলমোস্ট আজকে 3-4 বছর হচ্ছে, বাট রেডিও ফুর্তির ভেতরের যে স্পিরিটটা এবং হচ্ছে গিয়ে যে পাওয়ারটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এখানে ভেতরে যারা
আসলে
যে মানুষগুলি কাজ করে, যে মানুষগুলি কাজ করে তাদের যে প্যাশনটা একটুও কমেনি, সেই মানে গত 7 বছর ধরে এটা খুব ইন্ট্যাক্ট অবস্থায় আছে। এবং রেডিও ফুর্তির সাকসেসের পিছনে, এই পিছনে যে ওয়ার্কফোর্স যারা কাজ করছে তাদের প্যাশন এবং কমিটমেন্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সো আই উইশ অল দ্য বেস্ট টু রেডিও ফুর্তি, এবং আই হোপ প্রত্যেক বছরে হচ্ছে গিয়ে আই উইল গেট এ চান্স টু গো অন এয়ার উইথ ইউ গাইজ, নট অনলি অন ভূত এফএম বাট অন্যান্য জায়গাতেও হয়তো এসে এন্টারটেইন করতে পারবো লিসেনারদেরকে। এবং হচ্ছে গিয়ে খুব ভাল লাগলো অনেকদিন পর অনলাইন অন এয়ার আসতে পেরে।
ওকে, আমরা নরসিংহ একটা ঘটনা আছে, সে ঘটনা শুনবো সবার লাস্টে ভাই।
ওকে,
আমরা দুজন তাহলে বিদায় নিয়ে নেই,
ঠিক আছে? আমি বিদায় নেওয়ার আগে আমি আজকে যেহেতু রেডিও ফুর্তি
করতে বলতে বলছি, হ্যাঁ,
7 বছর গেছে, আমি কিছু মানে সবসময় SMS পরে অনেক মানুষের নাম নিই, আমি কিছু মানুষের নাম নিতে চাই আজকে,
প্লিজ
প্লিজ, 7 বছরের এই ব্যাপারে, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক কন্টেন্ট এবং
করুন, আমরা একটু কমিয়ে দেই, আমরা একটু কমিয়ে দেই,
দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আই হ্যাভ টু সে দিস থিং। আজকে রেডিও ফুর্তি 7 বছর হয়ে গেছে আজকে, যেমন উই আর রিয়েলি প্রিভিলেজ যে সাব্বির, আসনা, রণ এরকম অনেকে আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছে, তো যারা আমাদের সাথে নেই কিন্তু রেডিও ফুর্তির আজকের এই অবস্থানে আসার জন্য যাদের অবদান মানে কখনোই আমরা অস্বীকার করতে পারবো না, সেরকম কিছু মানুষের নাম যেমন আই আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক অন বিহাফ অফ রেডিও ফুর্তি মিস্টার সাইদ কবির, ড্যানিয়েল, আরাফাত কাজী, মিস্টার এসান মাহবুব, নাফিস ভাই, ইয়াসিন ভাই, অ্যান্ড সো মেনি আদার থিং, রনো অ্যান্ড লরা অ্যান্ড জারা, সিমিন অ্যান্ড প্লিজ কারেক্ট মি যাদেরকে আমি মিস করছি, অ্যান্ড আরো আরো প্রচুর প্রচুর মানুষ যেমন এখন মনে পড়ছে
সাকিব ভাই, আমাদের সাকিব ভাই এখন তো
সাকিব যদিও হি ইজ উইথ আস, চম্পা অ্যান্ড আরো কে আরো 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 অনেকের নাম আছে, পৃথিবী রাইট, পৃথিবী অ্যান্ড ইমরান অ্যান্ড আরো ছিল আমাদের সাথে বডি
বিল্ডার
যারা তো ছিল, হ্যাঁ এরকম প্রচুর মানুষ, আই এম রিয়েলি সরি, সালাম ভাই
অ্যান্ড
নিক্সন ভাই অ্যান্ড চিন্টু ভাই, ভয়েসেস ইউ আর হিয়ারিং অন রেডিও ফুর্তির অনেক ওই আওয়াজ, ইনফ্যাক্ট এয়ারটেল এর যেই যে হন্টিং আওয়াজটা হয় সেটা হিমসেলফ স্যাং বাই চিন্টু ভাই, অ্যান্ড সুমন পাটোয়ারি ফুল ভলিউম নামে একটা শো হতো ওনার, অ্যান্ড নাভিদ মাহবুব and so many other people, maybe I'm forgetting few of
Arafat
them.
Arafat Kaji
I told him to onek manush prochur manush jader obodan chhara hoyto ba ajker report je jaga ache shekhane thakte parto na still ekhon jara amra kaj korchi
lubaina
right so jodi karo naam miss hoye jay ami kalke sokale abar
abar notir kore hobe,
so thank you very much shobai ke jara amader sathe chilen, gronik naam mone korte chhe kar naam
মোহন
ভাই, ইফ ইউ লিসনিং রনি দ্য গাই হু ইজ ডুইং ইয়োর জব রাইট নাও, সে মনে করে দিল মোহন ভাই, মানে সবাইকে ধন্যবাদ আসলে, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইটস ইউ পিপল যে উই আর স্টিল ওয়ার্কিং হিয়ার, উই আর স্টিল ডুইং আওয়ার জব প্রপারলি, অ্যান্ড অবভিয়াসলি সাব্বির আসনাকে বিশেষ ধন্যবাদ দিতে তারা
সশরীরে
এখানে,
আপনিও কি কষ্ট করে এসেছেন জানি, কিন্তু আপনাকে কিছু বলার নাই, আপনাকে কিছু বলার নাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আসলে মানে ভূত এফএম যেটা আমি মানে আমি ভূত এফএম এর পক্ষ থেকে আজকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমি আজকে আসলেও মিস করছিলাম সাইদ ভাই, ড্যানিয়েল ভাই, বিশেষ করে মানে ভূত এফএম এর সাথে সম্পৃক্ত বিশেষ করে আমাদের যে হাফিজ ভাই, যে কিনা ওই যে ওই রাতের বেলায় সবাইকে ঠিক মতো পৌঁছে না দিলে হয়তো কোনো গেস্ট আমরা পেতামই না, যিনি গাড়িতে করে পৌঁছে দেন, আজকে আমাদের সাথে আলামিন এখন কাজ করছে যে দায়িত্বটা
করছে, মানে ইটস লাইক এ ফ্যামিলি, মানে ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে কোনো ভাই বোন দেশের বাইরে চলে যাচ্ছে অথবা এরকম, বাট উই আর অল ইন টাচ, দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে কিন্তু হচ্ছে গিয়ে আমরা পার্টিসিপেট করছি, একসাথে দেখা হচ্ছে যে কোনো ওয়েডিং রিসেপশন বলেন অথবা যে কোনো জিনিসে, এবং হচ্ছে ওই বন্ডিংটা আছে, সো মানে আমি বলবো যে ফুর্তির পাওয়ারটা যদি কেউ জিজ্ঞেস করে অথবা মেইন ইউএসপি যদি জিজ্ঞেস করে,
চারের ভাই
নশিন মুকুল
মানে এই ধরনের জিনিস, এবং চিটাঙ্গে যারা আছে রিগান, তারপরে হচ্ছে অন্যান্য যারা আছে তমা
রুমানা,
সো মেনি পিপল, বাট হচ্ছে গিয়ে যখনই দেখা হয় মানে কোনো জড়তা থাকে না, এইটা একটা অনেক বড় জিনিস,
আপনারা যারা আগামী সপ্তাহের জন্য ঘটনা পাঠাবেন তাদেরকে পাঠাতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, এটা হচ্ছে অ্যাড্রেস, স্পেলিংটা হচ্ছে BHWTFM এট দ্য রেট RADIOFORTI ডট এফএম, এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিবেন, যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো অডিও ক্লিপ পাঠানোর জন্য, এবং আপনি অবশ্যই যারা ঘটনা পাঠাচ্ছেন তারা উল্লেখ করে দেবেন শুরুতেই, এটা যদি মেনশন করেন তাহলে খুব ভালো হয় যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি পড়ে শুনে, আর যেটা সেটা হচ্ছে যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি, অপু ভাই একটু প্লিজ, যেহেতু আজকে মানে সপ্তম জনবার্ষিকীতে পা দিল, আমি সবাইকে রেডিও ফুর্তির পক্ষ থেকে, হ্যাঁ রেডিও ফুর্তির পক্ষ থেকে আমরা সবাইকে, হ্যাঁ নশিনেরটা তো ছাড়বই আমরা সবাইকে আবারও এতক্ষণ পর্যন্ত অর্থাৎ যারা আমাদের সঙ্গে ছিলেন, কালকে অনেক বড় বড় আয়োজন আছে, সুতরাং সেগুলোতে আপনারা থাকবেন আশা করি, সেগুলো অপু ভাই বলবে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের শোটা অপু ভাই শেষ করুক শেষ কিছু কথা বলে আর কি।
কথা বলার একটাই জিনিস আছে, হ্যাপি বার্থডে সবাইকে, ইটস নট অনলি রেডিও ফুর্তিস বার্থডে, ইটস অল দোজ মানে ফ্যান্স বার্থডে, মানে যারা শোনেন আমাদেরকে, থাকেন আমাদের সাথে, তাদের সবাইকে।
ভাই আমি একটা কথা শুধু আপনাকে বলতে চাই, আজকে সকালে একজন আমাকে SMS করে বলেছিলেন যে আমার কাছে মনে হয় যে আর জেরা প্লাস হচ্ছে রেডিও ফুর্তির গান মানে প্রোগ্রাম সবকিছু মিলিয়ে খুব অর্গানাইজড। তো আমার কাছে একটা জিনিস, আমি তখন বলেছিলাম যে আমরা আসলে না কিছুই করি না, আমাদের আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যারা লিসনার রয়েছেন তারা অনেক বেশি স্পেশাল, তাদের টেস্ট অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা এরকম হয়ে গেছি।
এক্স্যাক্টলি, ইন 2006 আই রিমেম্বার মানুষজন, আমাদের মূল মোটো ছিল যে মানুষ রেডিও শুনবে কিনা, এন্ড লুক এট আস, আমরা এখন কি করছি, রাত দুইটার সময় একটা শো করছি যেখানে হাজার হাজার মানুষ আমাদের শোটা শুনছে রাত দুইটায়।
এবং এবং কোনটা ভালো জিনিস, যেটা হচ্ছে সবসময় দেখা যায় যে স্প্রেড করে যায়, যেটা হচ্ছে সবসময় দেখা যায় তার আবার কপি টপিও হয়, এরকম টাইপের জিনিস হচ্ছে সবচেয়ে রাইট।
এতক্ষণ
যিনি কথা বলছিলেন, আমি আরো একবার বলবো যে অপু ভাই সেই মানুষ যিনি হচ্ছে প্রথম অপু ভাই, প্রথম যিনি হচ্ছে রেডিও ফুর্তিতে একদম প্রথম দিন কথা বলেছিলেন, প্রথম ভয়েসটা অপু ভাইয়ের গিয়েছিল, আমি এটা ভুলতে পারি না।
আসল ভাই চোখে পানি মুখে হাসি, এরপরে কিন্তু দিব কাশি।
ওকে, তার আগে আমরা শেষ করি আজকের মতো, আসি।
ওকে, বাই বাই।
ভূত FM, হন্টেড বাই এয়ারটেল।
হ্যালো লিসনার, আমি আর জি নসিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি রেডিও ফুর্তির বার্থডেতে। এবং সবার আগে, আমি কিছু বলার আগে, রেডিও ফুর্তিকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। কারণ আমার এক্স একটা জব স্টেশনও ছিল রেডিও ফুর্তি। আই স্টিল রিমেম্বর 2009 এর সেপ্টেম্বর অর অক্টোবর, এরকম একটা সময় আমি রেডিও ফুর্তি জয়েন করি। খুব অল্প সময়ের জন্য ছিলাম, দ্যাটস ট্রু, বাট ওই অল্প সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি একটা শো করতাম যে শোটার নাম ছিল ইটস কমপ্লিকেটেড উইথ আর্য নসীম, যেটা একটা উইকেন্ড শো ছিল। এখনো মনে আছে লিসনারদের SMS গুলো এবং তাদের পছন্দের পছন্দের গানগুলো, আমার খুব মনে পড়ে এবং আমি খুব মিস করি, এবং সেই লাইফটা খুব মিস করি, যেহেতু আমার ক্যারিয়ারের ফার্স্ট স্টার্টিংটাই ছিল আর্যিং দিয়ে। সো আমি সারা জীবনই এটা হয়তো আমাকে বহন করে নিতে হবে যে আমি সব সময় মিস করব আর জিং কাজটা। আই স্টিল থিঙ্ক যে আমি আবারও যদি ব্যাক করতে পারতাম মাইক্রোফোনের সামনে কিংবা আমার লিসনারদের মাঝে। এনিওয়ে, আজকে যেহেতু রেডিও ফুর্তির বার্থডে, আমি রেডিও ফুর্তির বার্থডেতে উইশ তো আছেই আমার তরফ থেকে, ভালোবাসা তো আছেই। একটা কথা অবশ্যই রেডিও ফুর্তিকে বলবো, সেটা হচ্ছে যে রেডিও ফুর্তি যেভাবে নিজেরা ফুর্তি করে এবং যেভাবে লিসনারদেরকে ফুর্তি দেয়, আমাদেরকে ফুর্তি দেয়, এরকম ফুর্তি আজীবন দিয়ে আসুক। আমরা সব সময় এরকম ফুর্তিতে থাকতে চাই। সবচাইতে কোয়ালিটি যে জিনিসটা রেডিও ফুর্তি, সেটা হচ্ছে খুবই চমৎকার চমৎকার গান উইথ লিমিটেড কমার্শিয়াল ব্রেক, এবং এই জিনিসটা লিসনারদের জন্য খুবই 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 আনন্দদায়ক একটা ব্যাপার যে আমি কমার্শিয়াল ব্রেক কম শুনছি এবং গানগুলো বেশি শুনছি। আর সব আর্যদের আমার পক্ষ থেকে থাকছে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং তোমাদেরকে শুনি, তোমাদেরকে শুনতে চাই সব সময়। এই যে সেগমেন্টটা, সেটা হচ্ছে ভূত FM এর সেগমেন্ট। আমাকে যখন প্রথম বলা হলো যে রেডিও ফুর্তির বার্থডেতে এক্স আর্য যারা ছিল তাদের কাছ থেকে সুপার ন্যাচুরাল কোন একটা গল্প শোনা, সেটা হবে ভূত FM এর একটা সেগমেন্ট, তো আমি তখন ভাবলাম যে কি বলবো, আসলে সেরকম ঘটনা কি আমার সাথে খুব বেশি ঘটেছে কিংবা আদৌ ঘটেছে। এন্ড দেন আই থট যে না, অ্যাজ এন এক্স আর্য রেডিও ফুর্তির আমার জার্নিটা খুব অল্প সময় ছিল, বাট ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, খুবই খুবই আনন্দের সময় কেটেছে আমার। সো আমার কিছু দায়িত্ব আছে কিছু বলার। আবার পাশাপাশি আরেকটা জিনিস, ভূত FM যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর কোনো প্রোগ্রাম শুনি না না শুনি, সবসময় চেষ্টা করি যে ওই একটা দিন পার্টিকুলারলি ওই সময়টা যেন গাড়িতে শুটিং থেকে ফেরার সময় হোক আর যে কোনো সময় হোক আমি যেন ওটা শুনতে পারি। তো অনেক গল্প শুনেছি, কিছু কিছু গল্প শোনার পরে দেখা গেল যে লোম দাঁড়িয়ে গেছে, তো ভয় লাগছে, একা থাকলে একটু ঝামেলা হতো, সাথে কেউ যদি থাকতো তাহলে হয়তো সেই ভয়টা ভাগাভাগি হয়ে যেত। এবং বেশিরভাগ সময় ভূতে ফেলে যখনই কোনো গল্প শুনেছি তখনই আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, সো ভয়টা অনেক ক্ষেত্রে কেটে গেছে। এবং এমনও হয়েছে যে আমার হাজব্যান্ডও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। তো এনিওয়ে অনেক কথা বললাম, আমি এখন একটা গল্প আমি একটু শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট অনেক গল্প আছে, কোনোটাই আমার সাথে ঘটা না, কারণ আমি খুব ভীতু একটা মেয়ে, এইসব সুপার ন্যাচারাল এইসব ব্যাপারগুলোতে আমি খুবই ভীতু। সচরাচর এগুলোর কোনোটা যদি কোনো কিছু আভাস পাই আমি সেখান থেকে আগে দৌড়ে পালিয়ে যাই। বাট আই লাভ টু লিসেন টু দ্য স্টোরিজ, আমি অনেক এই ধরনের গল্প শুনতে পছন্দ করি। এমন একটা গল্প বহুত আগের যে আমাকে বলেছেন, তিনি হচ্ছেন আমার এক ভাইয়া, উনি অনেক আগের, উনি নিজে যখন ছোট ছিলেন তখনকার একটা গল্প। সেটা হচ্ছে খুলনাতে, খুলনার আশেপাশে কোন একটা গ্রাম। আমি যেহেতু যশোরের মেয়ে, তো ওদিককার গল্প শুনলে আমার সেগুলোর প্রতি ইন্টারেস্ট একটু বেশি জাগে। তো গল্পটা ছিল এরকম, একটা মহিলা, খুবই দরিদ্র, উনি খুবই গরিব ঘরেরই একটা মহিলা, তার দুটো মেয়ে, এবং তার দুটো মেয়ে অসম্ভব সুন্দরী। আমরা সবসময় শুনে এসেছি যে সুন্দরী মেয়েদের ঘাড়ের উপরে জিন বেশি ভর করে, আর গ্রাম দেশে এই জিনিসটা খুব বেশি তারা মানে। বড় মেয়েটা ওয়াজ ওকে, ছোট মেয়েটার হঠাৎ, ছোট মেয়েটা ন্যাচারালি বেশি সুন্দর ছিল বড়জনের থেকে। তো হঠাৎ করে কোনো একদিন সন্ধ্যার সময়, মাগরিবের সময়, সে মনে হয় বাড়ির উঠানে কিংবা রাস্তা দিয়ে যাচ্ছিল কিংবা এরকম কিছু একটা, ওরকম সময় তার ঘাড়ে হয়তো কিছু একটা ভর করেছিল। তো মা যখন মেয়েকে ডাকতে যায় তখন গিয়ে দেখে যে তিনি একটা লাউ গাছের পাতার উপর দিয়ে হেঁটে, ডাল দিয়ে হেঁটে তিনি শিমুল গাছে উঠছেন, উইচ ওয়াজ টোটালি মানে আনএক্সপেক্টেবল, তো আবার আনন্যাচারালও, কারণ লাউ গাছের পাতা খুবই চিকুন হয়, সেখানে একটা রশি বাঁধলেও সেটা ছিঁড়ে যাবে। সেখানে একটা মানুষ, 17-18 বছরের একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা ভাবতেও কেমন জানি অবাক লাগছিল। তারপরে মা যেহেতু খুব ভয় পেলেন এবং তাকে অনেকবারই ওখান থেকে নেমে আসতে বলার পরও সে ওখান থেকে গালিগালাজ করছিল, তার মাকে গালিগালাজ করছিল, সরে যেতে বলছিল, উদ্ভট উদ্ভট কথা বলছিল, তখন মাটা বাধ্য হয়ে, গ্রামে তো খুব কাছাকাছি মসজিদ থাকে, কাছাকাছি সবাই নেইবার্সরা থাকে, মা চিৎকার চেঁচামেচি করার পর অনেকেই আশেপাশ থেকে বেরিয়ে আসলেন। এক পর্যায়ে মসজিদের মাওলানা সাহেবও আসলেন, তো মাওলানা সাহেব তখন স্ট্রেট অ্যাওয়ে বলে দিলেন যে ওর তো ঘাড়ে জিন ভর করেছে। এই জিনিসটা প্রথমে কারোর বিশ্বাস না হলেও যখন আশেপাশের সব লোক জড়ো হলো এবং সবাই বললেন যে না হয়তো জিন ভর করেছে, কারণ সন্ধেবেলা, তখনও মাগরিব টাইমটা পুরোপুরি যায়নি, জিনটাকে নামানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, বাট জিনটাকে নামানোর চেষ্টা করা সত্ত্বেও জিনটা নামছিল না। এরপরে আমরা যেটা জানি, আমি এটা বিলিভ করি যে সাথে যদি আল্লাহর কোনো কালাম থাকে তাহলে কোনো খারাপ কিছু তোমাকে স্পর্শ করতে পারে না। সো একটা আয়াতুল কুরসি কিংবা একটা কোনো আল্লাহ লেখা কোনো লকেট কোনো কিছু যদি সাথে থাকে তাহলে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারে না। কিন্তু ওই সময়টা যেটা হলো, মাওলানা সাহেব জায়নামাজ বিছিয়ে ওইখানে ওই গাছের নিচেই নাকি উনি নামাজ পড়া শুরু করেছেন, এবং কিছু সুরা আছে, কিছু দোয়া আছে যেগুলো পড়লে নাকি এই ধরনের খারাপ জিন কিংবা খারাপ কিছু দূরে সরে যায়, তারা কাছে আসে না। তো দেখা যাচ্ছিল যখনই বলছিলেন, যখনই উনি সুরা পড়ছিলেন, যখনই উনি দোয়াটা পড়ছিলেন, তখনই ওই মেয়েটার গলা থেকেই তো সবকিছু আসছিল। মেয়েটা তখন খুব চিৎকার চেঁচামেচি করছিলেন, গালাগালি করছিলেন হুজুরকে, তখনই ওই সুরাটার একটা ভুল ব্যাখ্যা বের করছিলেন। যতবারই সুরাটা উনি পড়ছিলেন, দোয়াটা উনি পড়ছিলেন, তখন দেখা যায় যে হুজুর এক লাইন পর পর দ্বিতীয় লাইনটা ভুলে যাচ্ছে, সাথে সাথে তখন আরেকটা কিছু হয়ে যাচ্ছে, আবার পড়তে পারছিলেন না, ওনার গলা শুকিয়ে আসছিলেন, ওনার নিজের ভেতরে খারাপ লাগছিলেন। তো এটা হয় যখন খারাপ কিছু খুব বেশি করে ভর করতে থাকে, তখন ভালো কিছুকে অনেক চেষ্টা করে যে মানে একেবারে নিঃশেষ করে দিতে। তো অনেক কষ্ট করে চারপাশের অনেক নেইবার্স, গ্রামের সবাই মিলেই দোয়া কালাম পড়ে, হুজুরও সেই তো দোয়া পড়েছেন, সুরা পড়েছেন, নামাজ পড়েছেন, অনেক কষ্ট করে ফাইনালি মেয়েটাকে রিলিজ করা গিয়েছিল। এবং মেয়েটাকে রিলিজ করার পরে আমি যে গল্প, আমার যেটা সবচেয়ে বেশি ভয় লেগেছিল সেটা হচ্ছে যে সেই শিমুল গাছের উপর থেকে মেয়েটা নাকি ঠাস করে নিচে পড়ে গিয়েছিল, উঠানে পড়ে গিয়েছিল। তো নর্মালি এরকম পড়ে যাওয়ার পরে বেঁচে থাকার কথা না, নর্মালি পড়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় নাকি তিনি পড়েছিলেন যে পড়ে যাওয়ার পর হাত পা ভেঙে যাওয়ার কথা, অনেক বেশি ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি মেয়েটার। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল, মেয়েটাকে পরে জ্ঞান ফেরানো হয়েছিল, বাট মেয়েটার গলা দিয়েই জিনটা বলেছিল যে কাজটা ভালো হয়নি, তাকে থাকতে দেওয়া হলো না, ওর সাথে সে থাকতে চেয়েছিল। এবং তখন হুজুর বলেছিলেন যে তুই যে চলে যাচ্ছিস এটার একটা প্রমাণ দিয়ে যা, প্রমাণটা কি দিবি, ওই গাছের ডাল ভেঙে রেখে যা। এবং সাথে সাথে নাকি শিমুল গাছের একটা বিশাল মোটা ডাল ভেঙে পড়ে গেল এবং তারপরে জিনটাও চলে গেল। এটা অবশ্য আমি নিজেও জেনেছি যে নিজে এবং দেখেছিও, জিনরা যখন যায় কিংবা আসে একটা শব্দ হয়, যে শব্দটা আসলে শীষ টাইপের শব্দ, কিন্তু সেই শব্দটা নর্মাল মানুষ শীষ দিলে হয় না, জিনটা তার অনেকক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরেছিল। এবং মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছিল কি না, তার কিছুই মনে নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এত উঁচু একটা গাছ থেকে যে সে পড়ে গিয়েছিল তার কিছুই হয়নি, তার কোনো আঁচড় লাগেনি, উবুর হয়ে পড়েছিল, নর্মালি উবুর হয়ে পড়লে বুকের পাঁজর ভেঙে যেতে পারে, হাত পা ভাঙতে পারে, কিছুই হয়নি। এন্ড উনি কিছুই মনে করতে পারে না যে কি হয়েছিল ওই সময়টা। পরে অবশ্য মানে এটার সাথে একটা শিক্ষা আছে যে মাগরিবের টাইমে যে আমাদের নানি দাদিরা বলে চুল খোলা রাখতে হয় না, বাইরে যেতে হয় না, বারান্দা কিংবা ছাদে ঘোরাফেরা করতে হয় না, অ্যাটলিস্ট মাথায় কাপড়, মাগরিবের আজানটা পড়লে মাথায় কাপড় দাও, এই জিনিসগুলো আসলে আমরা মানি না, আমরা ওভার স্মার্ট হয়ে এগুলো মানি না, এগুলো কিছু কিছু অবশ্য মানা উচিত। আমি জানি না গল্পটা আমি যেটা বললাম সেটা যেহেতু নিজের চোখে দেখা না, আমি জানি না যিনি বলেছেন তিনি কতটুকু আমাকে অ্যাড করে বলেছেন না কতটুকু সত্যি বলেছেন, বাট তিনি নিজে যেহেতু ওখানে ছিলেন তিনি নিজেও ভয় পেয়েছিলেন এই সিনারিওটা দেখে। উনি ওই গ্রামে একটা চাকরি করতেন, একটা এনজিওর একটা কাজে উনি ওখানে গিয়েছিলেন এবং ওই সময় উনি জিনিসটা দেখেছেন। সো তিনি যেহেতু দেখেছেন তিনি নিজে ভয় পেয়েছেন, তিনি যখন গল্পটা বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে না উনি নিশ্চয়ই এতটা বানিয়ে বলবে না। মাঝে মাঝে আমরা এরকম সুপার ন্যাচারাল অনেক গল্প শুনে মনে করি না এটা বানোয়াট না, কারণ আমি বলবো লিসনারদেরকে যে আমি নিজে কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে করতে করিনি। তার রিজনটা হচ্ছে যে আমি খুব ভয় পাই, আমি শুরুতেই বলেছি। আমি একটা সময় যখন আমার খুব খারাপ টাইম পার্সোনাল লাইফে যাচ্ছে, অনেক আগের কথা বলছি, 2006-5-6-7 এরকম সময়ের কথা, আমার খুব খারাপ টাইম যাচ্ছে পার্সোনাল লাইফে, তখন হয় না মানুষের যখন মনটা দুর্বল থাকে চারপাশ থেকে যে আসে তার কথায় বিশ্বাস হয়। আমাকে বলা হলো তুমি ওই হুজুরের কাছে যাও, ওনার কাছে যে একটু বলো তোমার প্রবলেমটা, দেখবে অনেক কিছু সলভ হয়ে যাবে। আমি গেলাম, এরকম বহু হুজুরের কাছে আমি গিয়েছি। তো এরকম বিভিন্ন জায়গায় যেতে যেতে শনি রাখায় যখন একবার গেলাম একজনের কথা শুনে, আমার মা কিছুতেই আমাকে নিয়ে যাবে না, আমার মনে আছে আমার মাকে আমি জোর করে যে মা আমার মন বলছে যে কিছু একটা হবে নিয়ে চলো। ওখানে গিয়ে অন্ধকার একটা ঘরের ভিতরে উনি জিন আনলেন, জিন আনার পরে জিন এসে বললেন যে নিজের থেকে আমি কিছু বলার আগেই বলে দিলেন যে তোর তো এই সমস্যা, তোর তো ওই সমস্যা, এটা এটা এটা, আমার এক্স লাইফের কিছু ঝামেলা ছিল, তারপরে আমার বাচ্চাটাকে এবং আমাকে কি কি ক্ষতি করা হয়, আমি যেন এটা করতে না পারি, আমার যেন এটা না হয় ওটা না হয়, অনেক কিছু বলে। ওই সময়টা আমার আসলেই অনেক বিশ্বাস হয়েছে, কিন্তু তার কারণও আছে বিশ্বাস হওয়ার, সেটা হচ্ছে যে উনি যখন মানে গড়গড় করে বলে গেলেন তখন আমার মনে হলো যে উনি কি করে আমার লাইফের এত কিছু জানে। হ্যাঁ, উনি বললেন, আমি শুনলাম এবং তার কাছে যখন জানতে চাইলাম যে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, উনি তখন বললেন যে আমি এটার ইয়ে দেবো, তদবির দিব, দোয়া করবো, এরকম কিছু আমার মনে আছে। আমি বলেছিলাম যে আমার খুব অস্থির থাকি, আমি টেনশনে, আমি আমি আমার বাচ্চাটাকেও টেক কেয়ার করতে পারি না, আমার খুব অস্থির লাগে। সেটা কিন্তু আমি বলছি, আমি কিন্তু এই গল্পগুলো বলছি যেগুলো এই ঘটনাটা কিন্তু ঘটেছে, আমি তখনও জিন ক্যারিয়ারে আসিনি, আমার কোনো ক্যারিয়ারে আসিনি, আমি তখন বাড়িতেই থাকি, বাসাতেই থাকি আমার মা বাবার সাথে। তো তখন বলতাম যে অস্থির লাগে, আমি কোনো কিছু করতে পারি না, কোনো কাজে আমি ইয়ে হতে পারি না। তখন উনি বললেন আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি, ঝেড়ে দিচ্ছি। যখন ফু দিলেন আমার সেই গন্ধটা না এখনো নাকে ভাসে, একটা এমন গন্ধ যে গন্ধটা সচরাচর কোনো পারফিউম, কোনো তেল কোনোভাবেই আমি আগে শুনি শুকিনি। হ্যাঁ, তো এই উনি আমাকে ফু দিলেন, আমার এখনো মনে আছে মাথাটা ধরলেন, একটা তুলনামূলক হাতের চাইতে কতবা বড় হবে লম্বা মানুষের কিংবা মোটা মানুষের, তুলনামূলক হাতের চাইতে অনেক বড় হাত, এবং বুঝতেই পারছিলাম অন্ধকার, আমি দেখতে পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম যে অনেক লম্বা উঁচা লম্বা একটা কেউ আমাকে মানে টাচ করছেন, আমার মাথা ঝেড়ে দিচ্ছেন। আমাকে সে সময় দোয়া দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে আমি তার কথা মতো অনেক কিছুই আর কি, উনি সবসময় বলতেন নামাজ পড়ো, সবসময় বলতেন যে আল্লাহর কালাম সাথে রাখো, এবং তখন থেকে অনেকে যারা আমার টেলিভিশনে আমাকে দেখে দেখেছে তাদের হয়তো অনেকেরই মনে আছে যে আমি সবসময় একটা চেইন পরি, চেনের সাথে একটা লকেট থাকতো, যে লকেটটা আয়তুল কুরসি, ওই আয়তুল কুরসিওয়ালা লকেটটা আমি কিন্তু তারপর থেকে সাথে রাখি যাতে আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে না পারে। এটা আমার একটা বিশ্বাস যে আল্লাহর কালাম আমার সাথে আছে, তার মানে হয়তো আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ সবসময় নামাজ পড়া, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াটা, নামাজ আদায় করাটা কিন্তু সম্ভব হয় না। তো তারপরে আলটিমেটলি আসলে আমরা না কোনো কিছুতে লেগে থাকতে পারি না, তো তারপরে দেখা গেল আমি ওনাদের সাথে আর যোগাযোগ করিনি, কিংবা আমার ভালো দিন আসা শুরু করলো, ওইসব অস্থিরতা, আমি ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তারপরের ঘটনা তো সবারই জানা। তো এরকম অনেক কিছুই জানি। আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে খুলনাতে আমার নানির নানা বাড়ি, আমার মায়েরই নানা বাড়ি, নানির নানা বাড়িতে যুদ্ধের সময় ওইটা জমিদার বাড়ি একটা মুজগুন্নি গোয়ালখালীর দিকে, যুদ্ধের সময় খুবই সবাই ইনফ্যাক্ট জানা এই গল্পটা, একই লাইনে মোট 11 জনকে দাঁড় করিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলেছিল। তো যখন এভাবে ব্রাশ ফায়ার করছিল, লাস্টের দিকে দুভাই পাশাপাশি দাঁড়ানো ছিল, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরেছিল, তো 11 জন না মরে 10 জন মারা গিয়েছিল, একজন বেঁচে গিয়েছিলেন ওখান থেকে, এবং সেই 11 জনের ভেতরে আমার নানির আপন ভাইও ছিলেন, আমার মায়ের মামা, আমি কখনো তাকে তো দেখিনি, যুদ্ধের সময় তিনি মারা গেছেন, কিন্তু ছবি দেখেছি, তার অনেক গল্প শুনেছি। তো ওই মারা যাওয়ার পর থেকে ওখানে যে যার সন্তান মারা গিয়েছিল, পরে একজন বেঁচে গিয়েছিল বলছিলাম, ভাই মারা গেল চোখের সামনে, এতগুলো আত্মীয় স্বজন মারা গেল, সেও মারা গিয়েছিল স্ট্রোক করে। তারপরে যেটা হলো যে ওনাদের মা পাগলের মতো হয়ে গেল। সবাই বলে যে ওই বাড়িতে কিছু একটা আছে, ওই জমিদার বাড়িতে, একটু পুরান ধাঁচে। আমি ছোটবেলায় গিয়েছি, বড় হওয়ার পরে যাইনি। আমার এই গল্পটা বলতে বলতে মনে হলো একবার যাওয়া উচিত। ওবার সেটার পিছন দিকে একটা পুকুর ছিল, এটা আমার আম্মুর কাছে শোনা, আমার নানির কাছেও শোনা। পুকুরে নাকি কেউ একজন, একটা আম্মাদের এক খালা হয়, তারা নাকি ওখানে গেলেই উনি হয়তো থালা বাসন ধুতে যেতেন কিংবা গোসল করতে, কিংবা কোনো কারণে পুকুর পাড়ে গেলেই কি জানি একটা পুকুরের নিচ থেকে ভেসে এসে বলতো, আমাকে দুইটা নারকেল দে, আমাকে দুইটা নারকেল দে, এই দেখ কত সোনা কত মোহর, অনেক কিছু দেখাতো, এগুলো সব নিয়ে না আমাকে দুটো নারকেল দে। উনি বুঝতো না, সামান্য নারকেল দিলেই এগুলো দিয়ে দিবে, বাড়িতে তো অনেক নারকেল গাছ, খুলনার দিকে তো নারকেল বেশি হয়, নারকেল দিয়ে দিলাম, দুটো না চারটা দিয়ে দিলাম। পরে তাকে একজন মুরব্বী, তার শাশুড়ির মতো একজন, চাচা শাশুড়ি মনে হয়, তাকে বুঝালো যে নারকেল মানে তো তোমার দুটো সন্তানকে যাচ্ছে, নারকেল ইন এ সেন্স দুটো সন্তান। এবং ওইটা যখন উনি বুঝতে পারলেন, তারপরে তাকে বিভিন্ন ভাবে নাকি ভয় দেখানো হতো, ঘরের ভেতরে পুকুর পাড়ে ওনার যাওয়া বন্ধ হয়ে গেল, যেই যেত তাকেই নাকি, যার বাচ্চা আছে তাকেই নাকি বলা হতো, এই নে এত কিছু নিয়ে নে, পুরা রাজপ্রাসাদ নিয়ে নে, পানির নিচে এত রাজপ্রাসাদ সব আছে, আমাকে দুটো নারকেল দে। তো এই গল্পগুলো শুনে যা বলছি আর আমার ভয় লাগছে, আমার কিন্তু অনেকটা এই কারণে পরের দিকে ছোটবেলায় যেহেতু শোনা, ওই বাড়িতে গেলে দেখা যেত আমি পুকুর পাড়ে যেতাম না, ভয় লাগতো, তারপর যেখানে দাঁড়িয়ে মেরে ফেলেছিল ওই জায়গাগুলোতে ভয় লাগতো। সেগুলো কোনো কিছু আমার নিজের দেখা না, বাট এগুলো শোনা গল্প, এক্সেপ্ট দ্যাট স্টোরি যেটা যে জিনের কাছে আমি গিয়েছিলাম আমার অস্থিরতার সময়, সেটা ছাড়া কোনো কিছু আমার নিজের চোখে দেখা না। কিন্তু গল্পটা যখন শুনেছি ছোটবেলায়, আম্মুর সাথে তো যেতাম আম্মুর নানা বাড়িতে বেড়াতে, আর আমাকে খুব আদর করতো ওখানকার মানুষরা ছোটবেলায়, আম্মা একমাত্র নাতনি ছিল, খুব আদরের ছিলাম আমিও। তো ওই গল্পটা শোনার পরে না আমারও ভয় লাগতো, দেখা গেল তার আগে কিন্তু আমি পুকুর পাড়ে গেছি, আমার চোখের সামনে ভাসছে সেই পুকুরটা, পুকুর পাড়টা, জরাজীর্ণ একটা পুকুর, বাট তারপরও সুন্দর, বাধাই করা জমিদার বাড়ির পুকুর ঘাটগুলা যেরকম হয় বাড়ির ভেতরে, কিন্তু মানে তারপরে আমার ভয় লাগতো ওখানে যেতে। এবং আমি শুনেছি যে আমার মাও নাকি ওই গল্প শোনার পরে যায়নি, পরে দিকে আমি শুনেছি এটা, এবং সবাই ভয় পেত ইনফ্যাক্ট। তারপরে যেখানে শুনেছিলাম যেহেতু এটা ইতিহাসে লেখা আর কি, একাত্তর ইতিহাসে লেখাই যে ওই মানে খুলনার মুজগুনির ওই বাড়িতে ১১ জনকে একসাথে এরকম করে মারা হয়েছিল একই লাইনে দাঁড় করে, ওই জায়গাটাতেও ভয় লাগে। আমার নানুর কাছে শোনা তো গল্পটা, কিভাবে মারলো নানুরা ঘরের ভেতর থেকে দেখছে, সো আমার ভয় লাগে, এগুলো এখনো মনে হয় যে না তাদের আত্মারা হয়তো ঘুরে বেড়াচ্ছে ওখানে গিয়ে, ভয় লাগে। আর ভূত এফএম এর বিভিন্ন গল্প শুনে যেমন ভয় পাই, আমি তো নিজেই ভীত একটা, সো এই গল্পগুলো অর্ধেক শোনার পরে, পুরোটা শোনার পরে, কিছুক্ষণ পরে আমি আর শুনতে চাই না, বিকজ আমি নিজেই ভীত হয়ে যাই। এনিওয়ে এটাই ছিল আমার গল্প আমার লিসনারদের সাথে শেয়ার করার মতো, আর লিসনারদেরকে ফাইনালি আবারও বলবো যে যেটাই হয় না কেন আমার মতো ভীত হবেন না, সেটাকে ফেস করবে, ফেস করে এগিয়ে যাবেন, অনেক ভালো থাকবেন, রেডিও ফুর্তির সাথে থাকবেন, আমি ফুর্তিতে আছি, ফুর্তির সাথে আছি, এবং থাকবো সবসময়। হ্যাপি বার্থডে।